ইশরাতের পরিবারের নিয়ম হল, পরিবারের পুরনো কোনো স্মৃতি, আগের কনের কোনো বিয়ের শাড়ি বা এমন কোনো জিনিস যদি তোলা থাকে, তাহলে নতুন বিয়ের সময় সেটা একবার হলেও বের করা হবে, ব্যবহার করা হোক বা না হোক। শুধু একটু দোয়া আর বরকতের জন্য ওগুলো সামনে আনা হবে। এই পুরনো নিয়মের সূত্র ধরেই ইশরাতের নানুর আমলের একটা বিশাল বড় কাঠের সিন্দুকের কথা সবার মনে পড়ে গেল, যেটা বছরের পর বছর ধরে ওই দোতলার গুদাম ঘরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। আরো অনেক কিছুর সাথেই সেখানে ছিল একটা চিঠি, যেটা সূর্য ডোবার পর খোলা নিষেধ। কেন যেন সূর্য ডোবার আগে তবুও চিঠিটা খোলা হল না, আর যখন খোলা হল তখন থেকেই আর কোনো কিছুই স্বাভাবিক থাকল না। চিঠির খামের ভেতরেই যেন বহু কাল ধরে অপেক্ষায় ছিল কেউ, আর সেই আস্তে আস্তে ইশরাতের মন, স্মৃতি আর অস্তিত্বের ওপর নিজের চাল বিছিয়ে দিল। জিনিসটা শুধু সামনেই আসতে চাইছিল না, ও চাইছিল নতুন কোণে, অর্থাৎ ইশরাত ওকে অনুভব করুক, ওকে চিনুক, আর এক মুহূর্তের জন্য হলেও নিজের ভেতরে ওর জন্য একটা জায়গা তৈরি করে দিক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ওই জিনিসটা শুধু স্মৃতির টানে আসে না, ওটা আসে চেনার টানে। আর যখন নতুন করে ওটাকে চিনতে শুরু করবে, তখন বুঝে নেবে অনেক দেরি হয়ে গেছে। এই শেষ লাইনটা যখন বড় খালা কাঁপা কাঁপা গলায় পড়ে, তখন ঘরের বাতাসটা যেন বরফ হয়ে যায়। মনে হল দেয়ালগুলো যেন কথা শুনছে। কয়েক মিনিটের জন্য কেউ কোনো কথা বলতে পারল না, শুধু কাগজের খসখস শব্দ আর সবার ভারী নিঃশ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি ফয়সাল নামের এক ভাইয়ার কাছ থেকে। তিনি আমার সাথে তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যে আমি আপনাদের সামনে হুবহু তার ভাষাতেই তুলে ধরার চেষ্টা করছি। মানুষের জীবনের আনন্দ ঘন মুহূর্তগুলো সবসময় আনন্দ দিয়েই শেষ হয়, ব্যাপারটা কি আসলেই তাই, নাকি মাঝে মাঝে এমন কিছু ঘটে যা সারা জীবনের জন্য একটা কালো দাগ রেখে যায়? উত্তর না হয় আপনারাই দেবেন। এবার আসি আজকের ঘটনার প্রসঙ্গে। রাসেল ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি ঘটনার ভেতর অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য। বলতে শুরু করছেন ফয়সাল ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমার নাম ফয়সাল, আর যে ঘটনাটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদের পরিবারের একটা বিয়েকে কেন্দ্র করে। এই ঘটনাটা প্রায় 4 বছর আগের, যখন আমার আপন খালাতো বোন ইশরাতের বিয়ে ঠিক হয়েছিল, আর সবাই তখন আমাদের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিল। আমাদের ওই পৈতৃক বাড়িটা ছিল ময়মনসিংহের কোনো একটা উপজেলায়, আমি নাম বলতে চাচ্ছি না। বাড়িটা আমাদের মহল্লার প্রধান রাস্তা থেকে একটু ভেতরের দিকে। সন্ধ্যা নামলেই ওই এলাকার দোকানপাটের শাটার বন্ধ হতে শুরু করত, চায়ের দোকানগুলোয় কোলাহল আস্তে আস্তে কমে আসত, আর রাতের বেলায় খুব বেশি হলে দূরে কোথাও কুকুরের ডাক শোনা যেত, কিংবা বাতাসে গাছের পাতা খসখস করে আওয়াজ তুলত। আমাদের বাড়িটার সদর দরজা ছিল বিশাল বড়, ভারী কাঠের তৈরি, দরজার গায়ে পুরনো পিতলের বড় বড় পেরেক পোঁতা। দরজা দিয়ে ভেতরে ঢুকলেই প্রথমে একটা লম্বা সরু গলির মতো, তারপর বিশাল খোলা উঠান। উঠানের একপাশে সারি সারি ঘর, অন্য পাশে রান্নাঘর, আর দোতলায় যাওয়ার জন্য পুরনো আমলের একটা প্রশস্ত কাঠের সিঁড়ি। দেয়ালগুলো অনেক চওড়া, ছাদগুলো অনেক উঁচু, পুরো বাড়িতে সবসময় একটা পুরনো গন্ধ লেগেই থাকত। অনেকদিন বন্ধ থাকা পুরনো কাপড়, কাঠের আসবাবপত্র আর মাঝে মধ্যে আদরের গন্ধ সব মিলেমিশে যেমন হয় আর কি, এই গন্ধটাই এই ধরনের পুরনো বাড়িগুলোকে অন্য সব সাধারণ বাড়ি থেকে আলাদা করে তোলে। ছোটবেলা থেকেই আমরা এই বাড়িতে আসা যাওয়া করতাম, কিন্তু এই বাড়ির একটা অংশ এমন ছিল যেটার ব্যাপারে সন্ধ্যার পর কেউ আর তেমন কথাও বলত না। দোতলার একেবারে শেষ মাথায় একটা স্টোর রুম ছিল। ওই ঘরে পুরনো আসবাবপত্র, কাঠের বড় বড় সিন্দুক, পুরনো দিনের রেশমি কাপড় আর এমন সব জিনিসপত্র রাখা ছিল যেগুলো কেউ রোজ ব্যবহার করত না। আসলে ওগুলো শুধু স্মৃতি হিসেবেই জমিয়ে রাখা হয়েছিল। বড়রা সবসময় বলতেন ওই ঘরে নাকি অনেক ধুলাবালি, বাচ্চারা যেন ওইদিকে না যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমি বুঝতে পারছিলাম যে বাচ্চাদের ওই ঘর থেকে দূরে রাখার কারণ শুধু ধুলোবালি ছিল না, আসলে কিছু জায়গায় এমন থাকে যেগুলোর ব্যাপারে বাড়ির বড়রা মুখে পরিষ্কার করে কিছু বলেন না ঠিকই, কিন্তু তাদের গলার স্বর, তাদের চোখের দৃষ্টি আর সাবধানে চলাফেরা দেখলেই বোঝা যায় যে ওই ঘরে শুধু পুরনো জিনিসপত্রই রাখা নেই, সেখানে অন্য কিছু আছে। ইশরাতের বিয়ের প্রস্তুতি কয়েক সপ্তাহ ধরেই চলছিল, কিন্তু আসল ব্যস্ততা শুরু হল যখন বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। আত্মীয় স্বজনরা এক এক করে বাড়িতে আসতে শুরু করল। হঠাৎ করেই যেন ওই পুরনো আর নীরব বাড়িটা একদম জ্যান্ত হয়ে উঠল। উঠোনে অনেকগুলো টেবিল পাতা হল, ঘরগুলোতে বিছানা করা হল, ছাদে সারি সারি কাপড় শুকাতে দেয়া হল, রান্নাঘরে বড় বড় হাঁড়ি পাতিল চড়ে গেল। পেঁয়াজ মশলা রোস্ট আর মিষ্টির গন্ধে পুরো বাড়ি মোমো করতে লাগল। মনে হচ্ছিল যেন কোনো বড় হোটেলের রান্নাঘর। বাচ্চারা সারা বাড়ি দৌড়াদৌড়ি শুরু করল আর কাজিনরা রাত জেগে আড্ডা। হাসাহাসি হতো, গান হতো, কখনো আবার গায়ে হলুদের অনুষ্ঠানের প্র্যাকটিস। বাড়ির প্রতিটা কোণে মানুষের আনাগোনায় ভরে গিয়েছিল, কিন্তু এত সব কোলাহল আর আনন্দের মধ্যেও ওই পুরনো বাড়িটা তার নিজের ভেতরের একটা গুমোট ভাব ঠিকই ধরে রেখেছিল। মনে হচ্ছিল বাড়িটা বাইরের এই সব শোরগোল মেনে নিচ্ছে ঠিকই, কিন্তু নিজের ভেতরের গভীর কোনো রহস্য সে কিছুতেই খুলছে না। ইশরাত মেয়ে হিসেবে খুব শান্ত আর হাসি খুশি ছিল, কিন্তু বিয়ের দিন যত এগিয়ে আসছিল ওর ভেতরে কেমন যেন একটা অদ্ভুত নীরবতা তৈরি হচ্ছিল। প্রথম দিকে আমরা সবাই ভেবেছিলাম এটা হয়তো বিয়ের আগে সব মেয়েদের এক ধরনের নার্ভাসনেস, কারণ এ সময় মেয়েরা কখনো হাসে, কখনো হঠাৎ চুপ হয়ে যায়, কখনো মায়ের কাছে গিয়ে বসে থাকে। কিন্তু এখন যখন আমি পেছন ফিরে সেই দিনগুলোর কথা ভাবি, আমার মনে হয় ওর ভেতরে তখন অন্য কিছুই চলছিল, এমন একটা অবস্থা যেটাকে আমরা শুধু বিয়ের চাপ ভেবে এড়িয়ে গিয়েছিলাম। বিয়ের ঠিক তিন দিন আগের কথা, দুপুরবেলা বাড়ির পুরুষরা বেশিরভাগ বাজারের কাজে বা দাওয়াত দেওয়ার কাজে বাইরে গিয়েছিল, আর বাড়ির ভেতরে মহিলারা বিয়ের শাড়ি গয়না বাসনপত্র এসব বের করে গোছগাছ করছিল। আমাদের পরিবারের একটা পুরনো নিয়ম ছিল, যদি পরিবারের পুরনো কোনো স্মৃতি, আগের কোনো কোণের বিয়ের শাড়ি বা এমন কোনো জিনিস তোলা থাকে, তাহলে নতুন বিয়ের সময় সেটা একবার হলেও বের করে দেখা হবে। ব্যবহার করা হোক বা না হোক, শুধু একটা দোয়া আর বরকতের জন্য ওগুলো সামনে আনা হতো। এই পুরনো নিয়মের কথা উঠতেই নানুর আমলের একটা বিশাল বড় কাঠের সিন্দুকের কথা সবার মনে পড়ে যায়, যেটা বছরের পর বছর ধরে ওই দোতলার গুদাম ঘরে তালাবদ্ধ অবস্থায় আছে। ছোটবেলা থেকেই আমরা ওই সিন্দুকটার কথা শুনে আসছিলাম। কেউ বলতো ওটার ভেতর নানুর বিয়ের কাপড় আছে, কেউ বলতো পুরনো দিনের ছবি আছে, আবার কেউ বলতো হাতের কাজের খুব দামি সব জিনিস আছে। কিন্তু কারো কারো কথা বলার ভঙ্গি দেখে মনে হতো ওই সিন্ধুকে এমন কিছু আছে যা নিয়ে তারা খুব একটা খোলাখুলি কথা বলতে চান না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল এই সিন্ধুকের ব্যাপারে একটা কথা খুব কড়াকড়িভাবে সবাই মানত, আর সেটা হল সিন্ধুক খুললে দিনের বেলায় খুলতে হবে, সন্ধ্যার পর কোনোভাবেই ওটা খোলা যাবে না। ছোটবেলায় আমরা এই কথাটা শুনে তেমন একটা পাত্তা দিতাম না, ভাবতাম পুরনো মানুষদের পুরনো সংস্কার। কিন্তু ওই দিন যখন সত্যি সত্যি সিন্ধুকটা নিচে নামানোর কথা উঠল, আমি প্রথমবারের মতো বাড়ির বড়দের চেহারায় একটা অন্যরকম আতঙ্ক দেখলাম। বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা সিদ্ধান্ত নিলেন সিন্ধুকটা নিচে নামানো হবে। আমাকে, আমার মামাতো ভাই হায়দারকে আর আরও দুজন কাজিনকে দোতলায় পাঠানো হল সিন্ধুকটা নামিয়ে আনার জন্য। আমরা যখন দোতলায় ওই স্টোররুমের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম দরজাটা অর্ধেক আটকে আছে। মনে হচ্ছিল যেন কত বছর ধরে দরজাটা পুরোপুরি খোলাই হয়নি। ভেতরের দিকে তাকিয়ে দেখলাম একদম খুটখুটে অন্ধকার না, কারণ দেয়ালের ওপরের দিকে একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে সামান্য একটু দিনের আলো ভেতরে আসছিল। কিন্তু এই সামান্য আলোতেও ঘরের ভেতরের ধুলোবালি, কাঠের বাক্স, বন্ধ আলমারি আর চারপাশের অদ্ভুত একটা নিস্তব্ধতা এমনভাবে চোখে পড়ছিল, মনে হচ্ছিল যেন এই ঘরটা অন্য কোনো একটা সময়ের মাঝে আটকে গেছে। সিন্ধুকটা একটা অন্ধকার কোণায় রাখা ছিল, কালচে খয়েরি রঙের কাঠ, কোণাগুলোতে পিতলের পাত বসানো, আর সামনে বিশাল বড় একটা মোর্চে ধরা তালা ঝুলছে। হায়দার ওর স্বভাব মতো একটু মজা করে বসল, হাসতে হাসতে বলল, কিরে ভেতরে গুপ্তধন থাকলে কিন্তু অর্ধেক আমার। কিন্তু বিশ্বাস করুন, ওর ওই কথাটা ঘরের ভেতর এমন ভাবে প্রতিধ্বনিত হল, মনে হল ঘরটা যেন ওর আওয়াজটা গিলে খেল। আমরা যখন সিন্ধুকটা ধরলাম, সাথে সাথে বুঝতে পারলাম এটার ওজন শুধু কয়েকটা পুরনো কাপড়ের জন্য এত বেশি হতে পারে না। কাঠগুলোর গায়ে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল, আর ওটার গা থেকে একটা খুব পুরনো গন্ধ আসছিল। মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে বন্দি থাকা কোনো কিছু আমাদের জানান দিচ্ছে যে এর ভেতরের জিনিসপত্রগুলো শুধু জিনিসপত্র না, এখানে একটা গোটা সময় আটকে গেছে। অনেক কষ্টে সিন্ধুকটা ধরাধরি করে উঠোনে এনে রাখা হল। বাড়ির সব মহিলারা ওটার চারপাশে গোল হয়ে দাঁড়ালেন। তখন বাড়ির পরিবেশটা বেশ আনন্দ আর কৌতূহলে ভরা ছিল। খালা চাবি আনলেন ঠিকই, কিন্তু অনেক বছরের পুরনো আর মোর্চে ধরা তালা চাবি দিয়ে কোনোভাবেই সেটা খুলল না। শেষমেশ হাতুড়ি এনে বেশ কয়েকবারের চেষ্টায় তালাটা ভাঙা হল। সিন্ধুক খুলতেই ভ্যাপসা একটা পুরনো গন্ধ নাকে এসে লাগল। ভেতরে আসলেই সেই সব জিনিসই ছিল যেগুলো আমরা এত বছর ধরে শুনে এসেছিলাম। পুরো দিনের মসলিন আর রেশমি কাপড়ের ভাঁজ করা স্তূপ, চমৎকার হাতের কাজের কয়েকটা ওড়না, পুরনো শাল, হলদে হয়ে যাওয়া কয়েকটা সাদা কালো ছবি, একটা ছোট রূপোর কৌটা আর সুন্দর নকশা করা কাঠের একটা ছোট্ট বাক্স। সবার মধ্যে একটা খুশির ঢেউ বয়ে গেল। কেউ ছবি তুলে মানুষ চেনার চেষ্টা করছে, কেউ বলছে এটা তো নানুর বিয়ের শাড়ি, কেউ আবার ওই হাতের কাজ দেখে অবাক হয়ে বলছে এখনকার দিনে এমন কাজ পাওয়াই যায় না। ঈশাতও সেখানে বসেছিল। প্রথম দিকে ও সবার মতো খুব স্বাভাবিকভাবে জিনিসগুলো দেখছিল, কিন্তু যখন কাপড়ের একেবারে শেষের ভাঁজটা সরানো হল, তখন নিচে একটা খাম চোখে পড়ল। কেন জানি না ওই একটা খাম বের হওয়ার সাথে সাথেই পুরো উঠোনের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেল। খামটা সাধারণ কোনো কাগজের ছিল না, একটু মোটা হলদেটে ধরনের পুরনো কাগজ, যেমনটা আগেকার দিনে জরুরি কোনো চিঠিপত্রের জন্য ব্যবহার করা হতো। খামের কিনারগুলো শক্ত হয়ে গিয়েছিল আর খামের মুখটা লাল রঙের গালা দিয়ে সিল করা ছিল। সিলটা ভাঙা ছিল না, কিন্তু গালার ওপর একটু চাপের দাগ ছিল। মনে হচ্ছিল কেউ হয়তো কখনো এটা খোলার চেষ্টা করেছিল, কিন্তু পরে আবার মত পাল্টে রেখে দিয়েছে। খামের ওপর খুব অস্পষ্ট করে কয়েকটা শব্দ লেখা। ভালো করে খেয়াল করতেই দেখলাম মাগরিবের পর খোলা নিষেধ। ওই খামটা দেখার পর উঠোনের কোলাহল যেন এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল। একটু আগেও যে মহিলারা হাসাহাসি করছিল তারাও হঠাৎ চুপ হয়ে গেল। বড় খালার সাথে সাথে হাত বাড়িয়ে খামটা তুলে নিলেন। আমি প্রথমবার ওনার চেহারায় এমন একটা আতঙ্ক দেখলাম যেটা কোনো সাধারণ ভয় বা অবাক হওয়ার আতঙ্ক ছিল না। মনে হচ্ছিল অনেক পুরনো আর খুব পরিচিত কোনো ভয়ঙ্কর জিনিস হঠাৎ করে ওনার সামনে এসে পড়েছে। আমার আম্মার সাথে সাথে খুব নিচু গলায় বললেন,
আপা, ওটা এখন এভাবেই রেখে দাও, দরকার নেই খোলার।
ইশরাত মাথা উঁচু করে খামটার দিকে তাকাল, আর আল্লাহ সাক্ষী ওই মুহূর্তে ওর চেহারায় যে দৃষ্টি ছিল সেটা কোনো সাধারণ কোণের দৃষ্টি না। ও খামটার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন ও জিনিসটাকে আগে থেকেই চেনে, যেন খামটার সাথে ওর গভীর কোনো সম্পর্ক আছে। আমি হায়দারের দিকে তাকিয়ে ফিসফিস করে বললাম,
ভাই, ওই খামের ভেতর কি থাকতে পারে?
হায়দার শুধু ওর কাঁধে ঝাঁকিয়ে বোঝাল, ও কিছুই জানে না। বড়দের মধ্যে ফিসফিস করে কথা বলা শুরু হল। শেষমেশ এটাই ঠিক হল যে খামটা হয়তো মাগরিবের আজানের আগে খোলা হবে, না হলে একদমই খোলাই হবে না। কিন্তু আমাদের সমাজে যেমন হয় আর কি, সিদ্ধান্ত তো নেওয়া হয় কিন্তু সেটার বাস্তবায়ন হতে দেরি হয়। বাড়িতে তখন বিয়ের কাজের অনেক চাপ, রান্নাঘরের কাজ বাড়ছে, বাইরে থেকে আসা মেহমানদের রিসিভ করার তাড়া। এর মধ্যে কে যেন বলল,
আরে এখন এত তাড়াহুড়ো করে খামটা খুলে পড়বে কে? মাগরিবের পর একটু শান্তিতে বসে পড়া যাবে।
এই কথা শোনা মাত্রই বড় খালা খুব শক্ত আর কড়া গলায় বললেন,
মাগরিবের পর কোনোভাবেই না, যা করার দিনের আলো থাকতেই করতে হবে।
ওনার গলার স্বরে এমন একটা ভয় আর কড়াকড়ি ছিল যে আমরা সবাই চমকে গেলাম। কিন্তু এরপর আর কেউ এই নিয়ে পরিষ্কার করে কিছু বলল না। খামটা উঠোনের এক পাশে একটা ছোট টেবিলের উপর রেখে দেয়া হল আর ওটার ওপর একটা কাপড় চাপা দিয়ে দেয়া হল। সবাই ভাবল কাপড় দিয়ে ঢেকে রাখলেই হয়তো ওইটার ঝামেলা শেষ। কিন্তু কোনো জিনিস চোখের আড়াল করলে কি আর মনের আড়াল হয়? ওই খামটা তখন পুরো বাড়ির মানুষের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করল। উঠোনের লাইটগুলো জ্বালিয়ে দেয়া হল। রান্নাঘর থেকে মাংসের আর পোলাওয়ের দারুণ সুঘ্রাণ ভেসে আসতে লাগল। বাচ্চারা আবার তাদের দৌড়াদৌড়ি শুরু করল। পুরুষরা বাজার থেকে ফিরে এলেন। বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে এটা একটা খুব সাধারণ খুশিতে ভরা বাড়ি যেখানে বিয়ের উৎসব চলছে। কিন্তু আমি এই পুরো সময়টার মধ্যে অদ্ভুত দুটো ব্যাপার খেয়াল করলাম। এক নম্বর হল, ইশরাত বারবার ওই টেবিলের দিকে তাকাচ্ছিল যেখানে কাপড়ের নিচে ওই খামটা রাখা ছিল। আর দুই নম্বর হল, ওপরের তলার ওই স্টোর রুমের দিক থেকে দু তিনবার এমন একটা আওয়াজ আসলো মনে হলো কেউ খুব ভারী পায়ে হেঁটে গিয়ে হঠাৎ করে থেমে গেল। প্রথমে আমরা ভাবলাম হয়তো কোনো কাজিন ওপরে গিয়েছে, কিন্তু হায়দার যখন ওপরে গিয়ে চেক করে আসলো তখন ও বলল সেখানে কেউ নেই। নিচে এসে ও একটু হাসার ভান করে বলল,
আরে পুরনো বাড়ি তো, তাই কাঠের মেঝে থেকে এমনিতেই আওয়াজ আসে।
কিন্তু ওর চেহারায় কোনো হাসি ছিল না, গলা শুকিয়ে কাঠ। মাগরিবের আজানের পর বাড়ির পরিবেশটা যেন হঠাৎ করেই ভারী আর গুমোট হয়ে গেল। এটা শুধু রাত নামার কারণে না, অন্য একটা কারণ ছিল। ওই খামটা এখনো খোলা হয়নি আর সিন্ধুকেও ফেরত রাখা হয়নি। কোনো জিনিস যদি তার নিজের জায়গা থেকে বের করে আনা হয় আর সেটার কোনো ফয়সালা না করা হয়, তাহলে সেটা আর শুধু জিনিস থাকে না, সেটা একটা অমীমাংসিত সমস্যা হয়ে দাঁড়ায়। আর পুরো বাড়ি যেন ওই সমস্যার ভার বয়ে বেড়াচ্ছিল। রাতের খাবার শেষ হওয়ার পর সবাই নিজেদের মতো আলাদা আলাদা আড্ডায় বসে গেল। পুরুষরা ড্রয়িং রুমে, মহিলারা ভেতরের ঘরগুলোতে, আর আমরা যারা ছেলে মেয়েরা উঠোনের এক পাশে বসে হালকা গল্প করছিলাম। কিন্তু আমাদের গল্পে কোনো প্রাণ ছিল না। এরই মাঝে আমি দেখলাম আম্মা আর বড় খালা খুব ফিসফিস করে কিছু নিয়ে তর্ক করছেন। আমি একটু এগিয়ে গেলাম, দরজাটা পুরোপুরি চাপানো ছিল না। আমি শুধু এটুকু শুনতে পেলাম খালা বলছেন,
আমি তো আগেই বলেছি, বারণ করেছিলাম ওই সিন্ধু বের না করতে।
আম্মা বলছেন,
বিয়ের আগে পুরনো জিনিস দেখার নিয়ম তো মানতেই হতো, আমি যদি আগে থেকে বারণ করতাম তাহলে সবাই সন্দেহ করত না।
আমি চুপি চুপি সেখান থেকে সরে আসলাম। কিন্তু আমার মনে ততক্ষণে এই বিশ্বাসটা একদম শক্ত হয়ে গেছে যে সমস্যাটা
ওই খামের ভেতরের কোন চিঠি নিয়ে না। সমস্যাটা এমন কিছু যেটা বাড়ির পুরনো মানুষরা আগে থেকেই জানেন। রাত তখন আনুমানিক 9:30 বাজে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। লোডশেডিং আমাদের দেশের খুব সাধারণ একটা ব্যাপার। জেনারেটর চালু হতে কয়েক মিনিট তো লাগবেই, কিন্তু ওই কয়েক মিনিটের ঘুটঘুটে অন্ধকারে বাড়ির চেহারাটাই যেন পাল্টে গেল। সবার হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট এদিক ওদিক ঘুরতে লাগলো। উঠোনের এক কোনায় একটা মোমবাতি জ্বালানো হল, কেউ একজন বাচ্চাদের নিজের কাছে ডেকে নিল। আর ঠিক ওই সময়টাতে আমার চোখ গেল ওই টেবিলটার দিকে, যেখানে কাপড়ের নিচে খামটা রাখা ছিল। আমার পরিষ্কার মনে আছে টেবিলটার কাছে কেউ একজন যেন দাঁড়িয়েছিল। আমি সাথে সাথে ওইদিকে মোবাইলের আলো ফেললাম, কিন্তু কেউ নেই। আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই ইশরাতের গলা শুনতে পেলাম। খুব নিচু কিন্তু একদম পরিষ্কার গলায় ইশরাত বলল, কাপড়টা কে সরালো? আমরা সবাই চমকে তাকালাম। সত্যি সত্যি খামের ওপর থেকে কাপড়টা অর্ধেক সরে গেছে। লাল গালার সিলটা ওই মোমবাতির অল্প আলোতেও চকচক করছিল। কেউ স্বীকার করল না কাপড়টা কে সরিয়েছে। এমন সময় জেনারেটর চালু হয়ে গেল, আলো ফিরে আসলো, কিন্তু বাড়ির পরিবেশটা আর আগের মতো স্বাভাবিক হল না। বড় খালার সাথে সাথে ছুটে গিয়ে খামটা হাতে তুলে নিলেন আর বললেন, আমি এটা ওপরে রেখে আসছি। আম্মার সাথে সাথে ওনাকে বাধা দিয়ে বললেন, খবরদার না, এত রাতে ওপরে যাওয়া একদম ঠিক হবে না। শেষমেশ ঠিক হল যে খামটা ভেতরের একটা ঘরের আলমারিতে তালাবন্ধ করে রাখা হবে, আর ফজরের আজানের পর সকালে ওটা খোলা হবে। শোনার জন্য সিদ্ধান্তটা খুব ভালোই মনে হচ্ছিল, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে যত দেরি হয়ে যায় সেটা পরে আর কোনো কাজেই আসে না। রাত বাড়তে লাগল। কাজিনরা যে যার রুমে ঘুমোতে চলে গেল, কিছু বয়স্ক মানুষ জেগে রইলেন। ইশরাত তার ছোট বোন আর খালার সাথে ভেতরে একটা ঘরে শুয়েছিল, আর আমরা ছেলেরা উঠোনের পাশের বড় ঘরটায় ঢালাও বিছানা করে শুয়েছিলাম। আমি, হায়দার আর আমাদের এক কাজিন নোমান পাশাপাশি শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম কারো চোখেই ছিল না। আনুমানিক 11:30 দিকে ভেতরের ঘর থেকে একজন মহিলার চমকে ওঠার আওয়াজ আসল। আমরা দৌড়ে গিয়ে দেখি ইশরাত ঘুমের ঘোরে আধ শোয়া অবস্থায় বিড়বিড় করে বলছে, খামটা খুলো না, আবার ফিরে আসবে। প্রথমটায় ভাবল সবাই সারাদিনের ক্লান্তি, বিয়ের চাপ, এই সমস্ত কারণেই কোনো দুঃস্বপ্ন দেখছে। ওকে যখন ভালো করে ডেকে তোলা হল, ও একদম স্বাভাবিক, এমনকি ওর নিজের মনে নেই যে ও ঘুমের ভেতরে কিছু বলেছে। কিন্তু এই ঘটনা বড় খালার চেহারার রং একদম ফ্যাকাশে করে দিল। উনি ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার গলায় বললেন, সকাল হতে দে, তারপর আমি সব খুলে ফেলব। ওনার এই কথা আমাদের সবার সব ধরনের অনুমান শেষ করে দিল। আমরা বুঝতে পারলাম যে এটা শুধু কোনো পুরনো ইতিহাস না, এটা একটা এমন কিছু যেটা আমাদের কাছে ইচ্ছে করে লুকোনো হয়েছিল। এখন কারো পক্ষেই ঘুমানো সম্ভব না। আমরা আবার উঠোনের ঘরে ফিরে আসলাম। পুরো বাড়িতে একটা পিনপতন নীরবতা নেমে এসেছে। খুব সাধারণ আওয়াজও অনেক জোরে জোরে কানে বাজছিল। ছাদের কড়ি কাঠের ক্যাঁচ ক্যাঁচ শব্দ, কোথাও পানির কল থেকে টপ টপ করে পানি পড়ার শব্দ, একটু দূরে কোনো ঘরে খাটের নড়াচড়ার শব্দ, আর এই সব কিছুর মাঝে হঠাৎ করে দোতলার ওই স্টোর রুম থেকে এমন একটা আওয়াজ আসল যেন খুব ভারী কোনো কিছু মেঝের ওপর দিয়ে খসে খসে সরানো হচ্ছে। নোমান ভয়ে লাফ দিয়ে উঠল। হায়দার ঢোক গিলে বলল, আরে বাতাসের কারণে হয়তো দরজা নড়ছে। কিন্তু ওর কথার পরপরই দরজা থেকে একদম স্পষ্ট 3 টোকা দেওয়ার আওয়াজ আসল, সমান বিরতিতে, বেশি জোরেও না, আস্তেও না। আমরা 3 একে অপরের দিকে তাকালাম, কিন্তু বিশ্বাস করুন ওই মুহূর্তে ওপরে গিয়ে দেখার কথা আমাদের মাথাতেও আসেনি। ফজরের আজানের আগের সময়টুকুতে মনে হচ্ছিল যেন কোনোভাবে এই সময়টা কাটছে না। রাত যত গভীর হচ্ছিল বাড়ির সব আনন্দ আর কোলাহল যেন পরতে পরতে খসে পড়ছিল, আর নিচে পড়ে থাকছিল শুধু এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। কিন্তু যেইমাত্র মসজিদে ফজরের আজান শুরু হল, আমি আক্ষরিক অর্থেই অনুভব করলাম যে বাড়ির ওপর থেকে একটা বিশাল ভারী পাথর যেন সরে গেল। আজানের ধ্বনি পুরনো দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছিল, আর তার সাথেই রাতের সব ভয় আর আতঙ্ক আস্তে আস্তে দূর হয়ে গেল। নামাজ শেষ করে আমরা সবাই বড় ড্রয়িং রুমটায় জড়ো হলাম। ইশরাতকে কোনো একটা বাহানা দিয়ে অন্য ঘরে বসিয়ে রাখা হল। বড় খালা আলমারি থেকে ওই খামটা বের করে আনলেন। এই সময় ঘরের বিয়ের কোনো আনন্দ, মহিলাদের হাসি বা বাচ্চাদের কোনো চেঁচামেচি ছিল না, ছিল শুধু একটা গভীর নীরবতা, যে নীরবতায় মানুষ খুব ভয়ঙ্কর কোনো সত্যি শোনার জন্য নিজেদের প্রস্তুত করে। খালা খামটা হাতে নিয়ে খুব নিচু গলায় বললেন,
এই খামটা তোমার নানুর বিয়ের জিনিসপত্রের সাথে ছিল না, এটা রাখা হয়েছিল তোমাদের নানুর বড় বোনের আমল থেকে, আর এটাকে এই জন্য বন্ধ রাখা হয়েছিল যেন একবার পরার পর কেউ আর এটা দ্বিতীয়বার না খোলে।
এরপর লাল সিলটা ভাঙা হল, ভেতর থেকে ভাঁজ করা একটা পূর্ণ কাগজ বের হল। চিঠিটা একজন মহিলার হাতে লেখা, কিন্তু সেটা কোনো সাধারণ চিঠি ছিল না। ওই লেখার শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা আতঙ্ক আর ঘাবড়ে যাওয়ার ছাপ ছিল, যেটা শুধু শব্দ পড়ে না, লেখার ধরন দেখলেও বোঝা যাচ্ছিল। কোথাও শব্দগুলো একটার পর আর একটা উঠে গেছে, কোথাও কালির দাগ লেপটে আছে। মনে হচ্ছিল যেন লেখার সময় হাত কাঁপছিল, আর কোথাও মনে হচ্ছিল যেন একটা বাক্য শেষ হওয়ার আগেই অন্য কোনো এক অজানা ভয়ে কলম থেমে গেছে। চিঠিতে লেখা ছিল, ওই মহিলার বিয়ের আগে যখন বাড়ির অন্য মহিলারা পুরনো কোণের কাপড়, ওড়না আর গয়না বের করে গোছাচ্ছিল, তখন তিনি প্রথমবারের মতো তার নিজের বিয়ের সিন্ধুকের ভেতর একটা মুখচ্ছবি দেখতে পান। ওই মুখটা সেখানে উপস্থিত কোনো জীবিত মহিলার ছিল না, চেহারাটা খুব স্পষ্ট ছিল না, শুধু এটুকু বোঝা যাচ্ছিল যে ওটা একজন মহিলার চেহারা, খুব শান্ত, স্থির, আর এমন ভাবে তাকাচ্ছিল যেন সে সবকিছু আগে থেকেই জানে। চিঠির লেখিকা জানিয়েছেন, প্রথমে তিনি এটাকে নিজের চোখের ভুল ভেবেছিলেন, কিন্তু পরের রাতে যখন আবার ওই কাপড়গুলো ভাঁজ করা হচ্ছিল, তখন তিনি স্পষ্ট অনুভব করেন যে ঘরের ভেতর অন্য কেউ একজন আছে, এমন কেউ যে কথা বলে না, হাঁটা চলা করে না, কিন্তু এক দৃষ্টে তাকিয়ে থাকে। এরপর এই অনুভূতিটা রাতের পর রাত বাড়তে থাকে। ওনার মনে হতে থাকে পুরনো কোণের ওই কাপড়গুলো শুধু সিন্ধুকের ভেতরে রাখা কাপড় নয়, কেউ একজন ওগুলো দেখছে, ছুঁয়ে দেখছে, ওগুলোর চারপাশে ঘুরছে, আর নতুন কোণেকে আস্তে আস্তে নিজের দিকে টানছে, যেন সে পুরনো স্মৃতিগুলোকে নতুন জীবনের সাথে আবার জুড়তে চাইছে। চিঠির এক জায়গায় এমনও লেখা ছিল যে এক রাতে তিনি তার ঘরের দরজার কাছে খুব হালকা নূপুরের আওয়াজ শুনতে পান, অথচ বাড়ির কোনো মহিলা তখন গয়না পরে ছিল না, আর তিনি যখন ঘুরে তাকান তখন দেখেন দরজার নিচ দিয়ে শুধু একটা কালো ছায়ার কিনারা সরে যাচ্ছে। এই লাইনটা পড়ার সময় আমার হাতের লোম খাড়া হয়ে গিয়েছিল। চিঠির একেবারে শেষের দিকে হাতের লেখাটা আরো অগোছালো হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল লেখিকার খুব তাড়া ছিল, যেন এই কথাগুলো শেষ করার সুযোগ তিনি আর পাবেন না। তিনি খুব পরিষ্কারভাবে লিখে গিয়েছিলেন, যদি কখনো এই কাগজটা আবার কোনো নতুন কোণের বিয়ের আগে বের হয়, তাহলে খবরদার এটা মাগরিবের পর পড়বে না, আর যেদিন এটা বের হবে ওই দিন রাতে পুরনো কোণের কোনো জিনিস ছড়াবে না, কোনো ভাঁজ খুলবে না, শাড়ি আলাদা করবে না, পুরনো ছবি দেখবে না, কারণ যে জিনিসটা এই বাড়িতে একবারে জেগে ওঠে সেটা শুধু কাপড় বা গয়নার সাথে জড়িয়ে থাকে না, সেটা মানুষের পরিচয়ের সাথে জড়িয়ে যায়। আর চিঠির একেবারে শেষ লাইনটা ছিল এমন যেটা আজ পর্যন্ত আমার মাথায় গেঁথে আছে। লাইনটা ছিল, ওই জিনিসটা শুধু স্মৃতির টানে আসে না, ওটা আসে চেনার টানে, আর যখন নতুন কোণে ওটাকে চিনতে শুরু করে তখন বুঝে নেবে অনেক দেরি হয়ে গেছে। এই শেষ লাইনটা যখন বড়খালা কাঁপা কাঁপা গলায় পড়ে শোনালেন, তখন ঘরের বাতাসটা যেন বরফ হয়ে গেল। মনে হলো দেয়ালগুলো যেন কথা শুনছে। কয়েক মিনিটের জন্য কেউ কোনো কথাই বলতে পারল না, শুধু কাগজের খসখস শব্দ আর ভারী
নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছিল। ঈশাদকে ওই দিন কিছুই জানানো হল না। ওপর ওপর শুধু এটুকু বলা হল যে পুরনো জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, কাপড়ের স্যাঁতস্যাঁতে দাগ পড়ে গেছে, তাই ওগুলো আবার সিন্ধুকে ভরে রাখা হয়েছে যাতে বিয়ের এই ঝামেলার মধ্যে কোনো কিছু হারিয়ে না যায়। শোনার জন্য খুব স্বাভাবিক একটা যুক্তি ছিল, কিন্তু এই মিথ্যে দিয়ে বাড়ির ওই থমথমে পরিবেশটা বেশিক্ষণ ঠিক রাখা গেল না, কারণ সমস্যাটা এখন আর শুধু সিন্ধুক, খাম বা পুরনো কাপড়ের মধ্যে আটকে নেই। আসল পরিবর্তনটা যখন ঈশাদের মধ্যে দেখা যাচ্ছিল, তখন সবাই নতুন করে ভাবতে শুরু করল। আর সেটা এমন ভাবে শুরু হল যা প্রথম দিকে খুবই সামান্য মনে হচ্ছিল, কিন্তু যখন একটার পর একটা ঘটনা জোড়া লাগতে শুরু করল, তখন আমরা বুঝতে পারলাম আমরা সিন্ধুক থেকে শুধু একটা পুরনো চিঠি বের করিনি, বরং আমরা এমন কিছুর দরজা খুলে দিয়েছি যেটা নতুন কোণের গায়ের গন্ধে আবার জেগে উঠেছে। দুপুরের দিকে আমি দেখলাম ঈশাদ উঠোনের এক কোণায় বসে আছে। ও এমন ভাবে বসেছিল যেন ওর সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে আর খুব মনোযোগ দিয়ে ও তার কথা শুনছে। ওর দুই হাত কোলের ওপর রাখা, মাথাটা একপাশে হালকা করে কাত করা, আর চোখ দুটো এমন ভাবে স্থির ছিল মনে হচ্ছিল ও কোনো ফাঁকা জায়গার দিকে নয়, বরং নির্দিষ্ট কোন চেহারার দিকে তাকিয়ে আছে। ওর আশেপাশে তখন কেউ ছিল না, কোনো মহিলা, বাচ্চা বা কাজিন, কেউ না। কিন্তু ওর অঙ্গভঙ্গি দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি কয়েক মুহূর্তের জন্য ওখানেই থমকে দাঁড়ালাম। খালা ওর কাছে গিয়ে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে? ঈশাদ কিন্তু চমকে তাকাল না, বরং খুব আস্তে আস্তে যেন কোনো গম্ভীর চিন্তার জগৎ থেকে আবার ফিরে আসল আর বলল,
খালা, ওই চিঠিটা কে লিখেছিল?
ওর এই কথা শোনা মাত্রই ঘরে থাকা বাকি দুজন মহিলার হাত একেবারে থেমে গেল। আমরা তো ওর সামনে খাম, লাল গালা, চিঠি বা চিঠির ভেতরের কোনো কিছুরই নাম নেইনি। খালা সাথে সাথে বললেন, কিসের চিঠি? তুই মনে হয় অনেক টায়ার্ড। কিন্তু ঈশাদের চোখে তখন যে আগ্রহ ছিল সেটা কোনো সাধারণ কৌতূহল ছিল না। ও এমনভাবে প্রশ্ন করছিল যেন কোনো লুকোনো জিনিসের সন্ধান চাইছে। ও এমনভাবে কথা বলছিল যেন কেউ আগে থেকেই ওকে সব বলে দিয়েছে, অথবা ওর আর ওই চিঠির মাধ্যমে একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথম রাত, আসল ভয়ের প্রথম স্পষ্ট প্রমাণ। ঈশাদ ওর দুজন কাজিন আর খালার সাথে ভেতরের ঘরে ঘুমাচ্ছিল। রাত তখন হয়তো ১২টা বা ১টার কাছাকাছি। হঠাৎ ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসলো। আমরা সবাই দৌড়ে গেলাম। গিয়ে দেখি ঈশাদ বিছানার উপর একদম সোজা হয়ে বসে আছে। ওর চোখ দুটো বড় বড় করে খোলা, কিন্তু মনে হচ্ছিল না ও পুরোপুরি সজাগ। ও ঠিক সামনের মেঝেতে ওর লাল রঙের ওড়নাটা ফেলে রেখেছে, যেটা ঘুমানোর আগে আলমারির হাতলে ঝুলিয়ে রাখা হয়েছিল। খালা বললেন,
হয়তো বাতাসের কারণে বা ঘুমের ঘরে পড়ে গেছে।
কিন্তু সমস্যাটা ওড়না নিচে পড়ে যাওয়া নিয়ে ছিল না, সমস্যাটা ছিল ওড়নাটার নিচে মোটেই এলোমেলো ভাবে পড়েছিল না। ওটা মেঝের মাঝে এমন ভাবে ছড়ানো ছিল যেন কেউ ওটা নিজের কাঁধে জড়িয়ে নিয়েছিল, তারপর খুব সাবধানে মেঝের ওপর ফেলে দিয়েছে। ঈশাদ হঠাৎ খুব কর্কশ গলায় বলে উঠল,
এটা ওড়াবে না, এটা আমার না।
ঠিক পরের মুহূর্তেই ও নিজের কথায় নিজেই চমকে উঠল, হাউমাউ করে কাঁদতে শুরু করল। ওকে পানি খাওয়ানো হল, কালিমা পড়ানো হল। সবাই ভাবল হয়তো বাজে কোনো স্বপ্ন দেখছে। কিন্তু ওই রাতের পর ওই ঘরের জিনিসপত্র সব পাল্টে দেয়া হল। খাম আর সিন্ধুকের কথা আর কেউ মুখেও আনত না। পরদিন সকালে অর্থাৎ দ্বিতীয় দিন ঈশাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে গেল। ও নাস্তা প্রায় করলই না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ও বাড়ির পরিচিত মানুষদের চিনতেও সময় এসেছিল। মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে এমন ভাবে ভ্রু কুঁচকাচ্ছিল যেন এক মুহূর্তের জন্য ওই পরিচিত মুখগুলো প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছে। দুপুরের দিকে একটা এমন ঘটনা ঘটল যে আমাদের সবাইকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিল। ঈশাদ ওর ছোট বোনের সাথে একটা ঘরে বসেছিল। হঠাৎ ওর বোন প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে রুম থেকে ছুটে বেরিয়ে আসলো। আমরা দৌড়ে ভেতরে গেলাম। গিয়ে দেখি ঈশাদ আয়নার সামনে বসে আছে আর ওর সামনে রাখা কাঁচের চুড়িগুলো এক এক করে খুলে টেবিলের উপর রাখছে। ওর বোন কাঁদতে কাঁদতে বলল,
ঈশাদ আপু আয়নার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছিল।
আমরা যখন ঈশাদকে জিজ্ঞেস করলাম, ও প্রথমে একেবারে অস্বীকার করল, তারপর কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল,
আয়নার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল,
আমি ভেবেছিলাম খালামণি,
কিন্তু আয়নাটা ঘরের এমন জায়গায় রাখা ছিল ওটার পেছনে কেউ দাঁড়ালে ঘরের বাকি সবাই দেখতে পেত, সেখানে কেউ ছিল না। তারপর ঈশ্বাত আয়নার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন কাঁচের উপর একটা আবছা ছায়া লেগে আছে। ওই দিনই আসরের আজানের পর আমি নিজের চোখে দেখলাম ঈশ্বাত উঠোন থেকে ভেতরের দিকে যাচ্ছিল। হঠাৎ দরজার কাছে গিয়ে ও থমকে দাঁড়ালো। সামনে কেউ নেই, কিন্তু ওর চোখ এমন ভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরল যেন দরজার মাঝখানে বিশাল বড় কেউ একজন দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে আমাদের জিজ্ঞেস করল,
তোমরা আসলে কিছু দেখতে পাও না?
ওর গলায় কোনো সন্দেহ ছিল না, ছিল অদ্ভুত এক হতাশা। তৃতীয় দিন মাগরিবের আজানের পর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। ঈশ্বাতকে সাজানোর জন্য মহিলারা যখন ওর চারপাশে ভিড় করেছিল, তখন ঘরের ভেতর আগে থেকেই অদ্ভুত একটা গুমোট পরিবেশ বিরাজ করছিল। বাইরের উঠোনে লাইট জ্বলছে, দূর থেকে বাসনপত্রের শব্দ। ভেতরের ওই ঘরটায় যেখানে ঈশ্বাতকে বসানো হয়েছিল, সেখানকার বাতাস যেন একটু ভারী। আর ঘরের একটা কোণার দিকে ঈশ্বাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেখানে পুরনো সিন্দুক থেকে বের করা ওই রূপলি কৌটাটা রাখা ছিল। ওর চোখ কয়েক সেকেন্ডের জন্য যেন ওখানেই আটকে গেছে। তারপর ওর চেহারা থেকে রক্ত যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল। মনে হলো কেউ ভেতর থেকে ওর শরীরের সমস্ত উষ্ণতা শুষে নিয়েছে। ওর ঠোঁট কাঁপল না, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল। বলল,
ও বলছে আমি নাকি দেরিতে এসেছি, এই ঘরটা নাকি আগে ওর ছিল।
এই কথা শোনার পর পুরো ঘর থমকে গেল। কেউ সাথে সাথে দরুদ শরীফ পড়া শুরু করল, কেউ ঈশ্বাতের মাথায় হাত রাখল, কেউ কানের কাছে আয়াতুল কুরসি পড়ল, কেউ চিৎকার করে বলল, ওই রূপলি কৌটাটা এই ঘর থেকে এখনই ফেলে দাও। কিন্তু বড় খালা সাথে সাথে কড়া গলায় বললেন, খবরদার, কোনো কিছু উঠোনে নিয়ে যাবে না, কোনো জিনিসে হাত দেবে না। ওই মুহূর্তে আমি প্রথমবারের মতো উপলব্ধি করলাম, ভয়টা শুধু এটা না যে বাড়িতে কোনো খারাপ জিনের আনাগোনা আছে, আসল ভয়টা ছিল এই যে ওই জিনিসটা আস্তে আস্তে ঈশ্বাতের মন, ওর স্মৃতি আর ওর অস্তিত্বের ওপর নিজের জাল বিছিয়ে দিচ্ছে। ঈশ্বাতের দৃষ্টি একটা নির্দিষ্ট জায়গাতে আটকে ছিল, যেন ওর সত্যি সত্যি এমন কাউকে দেখছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। খালার সাথে সাথে মামাকে ডাক দিল, আর মুহূর্তের মধ্যেই মামা সব পুরুষরা ওই ঘরের দরজার বাইরে এসে জড়ো হল। ভেতরের অবস্থা দেখে সবার রং ফ্যাকাশে হয়ে গেল। তখনই সিদ্ধান্ত নেওয়া হল আর দেরি করা যাবে না, এলাকার কোনো পরহেজগার জ্ঞানী হুজুরকে ডাকা খুব জরুরি। আমাদের মহল্লার বড় মসজিদের ইমাম সাহেব, যাকে সবাই খুব শ্রদ্ধা করত, তিনি আমাদের পরিবারের অনেক পুরনো পরিচিত মানুষ। সাথে সাথে একটা ছেলেকে পাঠানো হল ওনাকে ডেকে নিয়ে আসার জন্য। প্রায় 15-20 মিনিট পর ইমাম সাহেব আসলেন। ওনার আসার সাথে সাথে বাড়ির পরিবেশে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। মনে হল একটা দিশেহারা নৌকায় একজন শক্ত হাল ধরার মানুষ পাওয়া গেছে। উনি সোজা ওই ঘরের ভেতরে ঢুকলেন যেখানে ঈশ্বাত বসেছিল। উনি কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন করলেন না, কারো ওপর রাগ দেখালেন না, জোরে জোরে কিছু পড়ে পরিবেশটাকে আরো নাটকীয় করার চেষ্টা করলেন না। প্রথমে কয়েক মুহূর্ত উনি শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন, পুরো ঘরটায় চোখ বুলালেন, ঈশ্বাতের চেহারার দিকে তাকালেন, তারপর ওই কোণটার দিকে তাকালেন যেখানে রূপোর কৌটাটা রাখা ছিল। তারপর খুব শান্ত গলায় বললেন,
সবাই একসাথে কথা বলবেন না, একজন আমাকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলুন।
বড় খালা কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনা শোনালেন। ইমাম সাহেব পুরোটার সময় একদম চুপচাপ শুনে গেলেন, ওনার চেহারায় ঘাবড়ে যাবার কোনো ছাপ ছিল না। ইমাম সাহেব দুটো কাজ করলেন। প্রথমত উনি ঈশ্বাতের আশপাশ থেকে ভিড় কমিয়ে দিলেন, শুধু দুজন বয়স্ক মহিলা যেন থাকে, বাকিরা একটু যেন পিছিয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত উনি ওই রূপোর কৌটায় নিচে হাত দিলেন না, বরং একটা পরিষ্কার কাপড় আনালেন, ওই কাপড় দিয়ে কৌটাটাকে মুড়িয়ে ঘরের এক কোণায় আলাদা করে রাখতে বললেন। আমি আম্মার কাছ থেকে সব শুনি। এরপর উনি ঈশ্বাতের কাছে কোনো চেয়ারে না বসে ফ্লোরে বসে পড়লেন। তারপর বললেন,
মা ঈশ্বাত, আমার দিকে তাকাও।
তখন ঈশ্বাত খুব আস্তে করে মাথা উঁচু করল, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কয়েক মুহূর্তের জন্য এমন একটা অচেনা ভাব ছিল যেটা আম্মা আজও ভুলতে পারেন না। মনে হচ্ছিল ও কয়েক মুহূর্তের জন্য বোঝার চেষ্টা করছিল সামনে বসা মানুষটা আসলে কে। ইমাম সাহেব খুব জোরে কিছু পড়া শুরু করলেন না, ওনার পড়ার ধরনটা এমন ছিল না যেন উপস্থিত সবাইকে শোনানোর জন্য উনি পড়ছেন। উনি তেলাওয়াত শুরু করলেন। কয়েক মিনিট পর উনি এক গ্লাস পানি আনালেন, পানিতে কিছু পরে ফুঁ দিলেন, তারপর ইশরাতের ছোঁটে পানিটা আলতো করে ছুঁয়ে দিলেন। জোর করে কোনো কিছু করতে গেলেন না। যখনই পানিটা ওর ঠোঁটে লাগলো, ইশরাতের হাত দুটো হঠাৎ করে খুব জোরে কাঁপতে শুরু করলো, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, এমন ভাবে নিজেকে গুটিয়ে নিল যেন প্রচন্ড শীতে জমে গেছে। ঠিক সেই মুহূর্তে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যেতে শুরু করল। ইমাম সাহেবের চেহারার কোনো পরিবর্তন আসলো না। উনি শুধু গলার আওয়াজটা একটু শক্ত করলেন আর সূরা বাকারার কিছু আয়াত পড়া শুরু করলেন। ইশরাত চুপচাপ বসেছিল, তারপর ওর নিঃশ্বাস ভারী হয়ে এল। সে হঠাৎ করে বলল, এটা আমার ঘর। ঘরের ভেতর উপস্থিত সবাই চমকে গেল। ইমাম সাহেব সাথে সাথে হাত নেড়ে সবাইকে চুপ থাকতে বললেন। ইশরাতকে বললেন, মা কালিমা পড়ো। ইশরাতের ঠোঁট নড়ল, মনে হচ্ছিল অনেক বয়স্ক ক্লান্ত কোন একটি গলা।
আমি বলেছিলাম দেরি করিস না।
এবার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা পুরুষটাও কথাটা পরিষ্কার শুনতে পেল, আর এক মুহূর্তের জন্য পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব আয়াতুল কুরসি সূরা ফালাক বারবার পড়তে লাগলেন, ফুঁ দিতে লাগলেন এবং বলতে লাগলেন, এটা আল্লাহর ঘর, এই মেয়ে আল্লাহর বান্দী। কোন জিনের ধোঁকা, কোন পুরনো সম্পর্ক, কোন অশুভ শক্তি আল্লাহর হুকুমের চেয়ে বড় হতে পারে না। ওনার এই কথাগুলো আজও আমার কানে বাজে। আমি দরজার বাইরে থেকে শুনেছি। প্রায় আধা ঘন্টা ধরে উনি এক টানা তেলাওয়াত করলেন। এই সময়ের মধ্যে ইশরাতের শারীরিক আর মানসিক অবস্থার পরিবর্তন আসছিল। কখনো নেতিয়ে পড়ছিল, কখনো শরীর দ্রুত কাঁপছিল। অবস্থা যখন একটু স্বাভাবিক, তখন ইমাম সাহেব বাড়ির বড়দের আলাদা করে ডেকে কিছু কড়া নির্দেশ দিলেন। উনি বললেন, ইশরাতের সামনে আর কখনো ওই চিঠি বা সিন্দুকের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, ওকে একা রাখা যাবে না। রাতের বেলায় ওর ঘরে সূরা বাকারার তেলাওয়াত চালিয়ে রাখতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হল, পুরনো কোণের ওই জিনিসগুলো কোনো প্রথা বা নিয়মের নামে আর কোনো দিন খোলা যাবে না। অনেক সময় পুরনো জিনিসের সাথে শুধু পরিবারের স্মৃতি জড়িয়ে থাকে না, কিছু জিন বা শয়তানি শক্তিও থাকে। এখন ভয়ের কোনো কারণ নেই, আল্লাহর জিকির করুন। ওই রাতের পর বাড়িতে প্রথমবারের মতো শান্তি ফিরে আসলো, যেটা পুরোপুরি স্বাভাবিক না হলেও অন্তত ভয়ঙ্কর ছিল না। ইশরাত আগের মতো হাসি খুশি হয়ে যায়নি ঠিকই, কিন্তু ওর চোখের ওই পাথর হয়ে যাওয়া দৃষ্টিটা আর ফিরে আসেনি। আমি ফয়সাল এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের সমাজে বিয়ে, যৌতুক, পুরনো পৈতৃক বাড়ি আর পুরনো স্মৃতি বিজড়িত জিনিসপত্রের সাথে অনেকে গভীর আবেগ জড়িয়ে থাকে। আমরা প্রায়ই ভাবি যে জিনিসটা আমাদের পূর্বপুরুষদের। ইশরাত শ্বশুর বাড়ি চলে গিয়েছিল। ইশরাতের বিয়েও খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল, কিন্তু যেটা পারিবারিক পুরনো জিনিস সেটা সুরক্ষিত হতে হবে, আর যেটা অনেক পুরনো সেটা শুধুই একটা স্মৃতি। বেশিরভাগ সময় হয়তো এমনটাই মনে হয়, কিন্তু সব সময় না। কিছু জিনিস স্মৃতির কারণে নয়, বরং তার নিরবতার কারণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এইটা বলেই ফয়সাল ভাই তার ঘটনা শেষ করেন। প্রিয় লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। ফয়সাল ভাই আমাকে যেভাবে বলেছিলেন আমি চেষ্টা করেছি সেভাবেই গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। সিফাত আলম এই ঘটনাটি ফয়সাল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এই ঘটনাটি শুনলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রনি, আমার বাসা নীলফামারি সদর উপজেলায়। আমি উত্তরা ইপিসেডে একটি চাইনিজ কোম্পানিতে একজন আইটি অফিসার হিসেবে কর্মরত আছি। আমি 2015-16 সাল থেকে ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা এবং অনেক বড় ভক্ত। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ার পরে সত্যিই অনেক কষ্ট পেয়েছি, কিন্তু ভূত ডট কম আসার পরে আবারও ভালোবাসার জিনিসটা নতুনভাবে ফিরে পেয়েছি। আগে থেকেই লাইভ শুনতে পারতাম না, তাই ডাউনলোড করে শুনতাম। অনেক পরে আমার ছোট ভাই মুক্ত ও আপনার একজন বড় ভক্ত হয়ে যায়। আমরা দুই ভাই মিলে অনেক স্টোরি শুনেছি, অনেক কিছু জানতে পেরেছি এই অদৃশ্য জগৎ সম্পর্কে। তবে দিনে দিনে যেন নিজেকে অপরাধী মনে হয়, এত হাজার হাজার ঘটনা শুনি, নিজে একটাও শেয়ার করি না। তাই আজকে আমি আমার পরিবারের সদস্যকে নিয়ে ঘটে যাওয়া ছোট বড় কিছু ঘটনা শেয়ার করব। সব মিলিয়ে একটু লম্বা হবে, কতটা পারবো জানি না, তবুও চেষ্টা করব সংক্ষেপে গুছিয়ে লিখতে। আশা করব পুরোটা এক এপিসোডে পড়ে শোনাবেন। আমার সাথে ঘটা ছোট ঘটনা। ভাই, আমাদের বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে একটা নদী আছে। বন্যার সময় নদী ভাঙনের কারণে এর পার অনেকটা এগিয়ে আসলেও পানি অনেকটা নিচেই এবং কিছুটা দূরেই থাকে শুকনো মৌসুমে। তো কৈশোরে যখন মন খারাপ থাকত, আমি ওই নদীর ধারে গিয়ে অন্ধকারে একা একা বসে থাকতাম। রাত 8টা হোক বা 11টা হোক, নদীতে বন্যার সময় ছাড়া খুব একটা পানি কখনোই থাকত না। তো একদিন আমি নদীর পাড়ে বসে আছি, রাত 10টার পর হবে, হয়তো অমাবস্যার রাত তখন, কারণ অনেক অন্ধকার ছিল সেদিন রাতে। হঠাৎ নিচে নদীতে শব্দ হয়, খেয়াল করে দেখলাম বড় কোনো মাছ পানিতে খলখল শব্দ করছে। আমি আর 10 হাত এগিয়ে উঁকি দিলে হয়তো দেখতে পারতাম, কিন্তু সাহস হয়নি। এত কম পানিতে অমন বড় মাছের এত তীব্র শব্দ, আমি বুঝতে পারি কিছু একটা আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। আমি উঠে পেছনে না ফিরে সোজা বাড়ি চলে আসি। এরপর আরও একদিন রাতে 8টার দিকে হবে, ঠিক একই ঘটনা ঘটে। পরে জানতে পারি এই মাছের আরো অনেক ঘটনা আছে নদীর এই ঘাটে, যেমন কেউ জালে পেঁচানোর পরও দেখে মাছ আর নেই সেখানে, দেখা যায় কিন্তু ধরা যায় না। এক বড় আপু এই মাছের খলখল শব্দ পেয়েছে, যা অত ছোট পানিতে থাকা পুরোই অসম্ভব। আর একটা ছোট ঘটনা হলো বছর দুয়েক আগের। আমার সেদিন একটু রাত করে অফিস থেকে ফিরতে হয়, রাত 10টার পর ছুটি, বাড়ি আসতে সময় লাগে 25 মিনিট, আসতে হয় এক শ্মশানের পাশ দিয়ে। তো ওই শ্মশান পেরিয়ে সেই নদীর একটা অংশ পার হয়ে আসতেই আমি হঠাৎ একটা আর্তনাদ শুনি, কোনো মেয়ের আর্তনাদ। রাত 10:20, গ্রামে অনেক রাত। এই সময় রাস্তা থেকে যেন 10 হাতের নিচে আমার বাম কানের কাছেই কেউ অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে, যেন খুব কাছ থেকেই, বাইকের আলোয় কাউকেই দেখা যায়নি। সম্পূর্ণ জায়গাটি ফাঁকা, বৃষ্টির রাত, আর সেখানে এমন চিৎকার আমার শিরদাঁড়া ঠান্ডা করে দেয়। কিছু দূর গিয়ে একটা মানুষকে দেখে আমি প্রাণ ফিরে পাই। আমার সাথে ঘটা এই তিনটি ঘটনা, যা খুব একটা ভয়ের না হয়তো, কিন্তু যখন ঘটেছে তখন এগুলো খুবই ভয়ানক ছিল এবং এর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আমি নিশ্চিত এগুলো একেবারেই কোনো স্বাভাবিক বিষয় ছিল না। ভাবির সাথে ঘটা প্রথম ঘটনা, এই ঘটনার সাল মনে নেই, হবে 2021-22। সরকারি চাকরি হওয়ায় বড় ভাইয়ের পোস্টিং তখন নারায়ণগঞ্জে, নতুন নতুন বিয়ে, ভাই বউকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেছেন। ভাবিকে নিয়ে বাড়িতে ফেরেন, সেই রাতেই বাসে করে যাবেন নারায়ণগঞ্জ। ভাইয়ের সাথে বাইকে একদম ভর দুপুরবেলা লাল শাড়ি পরে এসেছিলেন ভাবি। সন্ধ্যায় ভাইয়া ব্যাগ গোছগাছ করল, আমি শহরে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম ভাইকে। রাতে খেয়ে সবাই শুয়ে পড়ল, মা আর ভাবি তখন একসাথে থাকে। ঘটনার শুরু রাত 12টা যখন ছুঁই ছুঁই, হঠাৎ আমার দরজায় প্রচণ্ড শব্দ করে মা ডাকছে। ধরফর করে উঠে বসলাম। মা বলল, তোর মুন্সি বড় আব্বাকে ডেকে আনত তাড়াতাড়ি, কি হয়েছে বলতো, এদিকে এসে দেখে যা। গিয়ে দেখি ভাবির চোখ বন্ধ, মুখে অনেক আতঙ্ক, হাত পা ছড়াচ্ছে আর বলছে, হেই চা চা, এরকম করছে কেন, হেই কামড়াচ্ছে কেন, সর সর। নিজেই নিজের কলা চিপে ধরছে, এদিক সেদিক লাথি দিচ্ছে, অনবরত হাত পা ছুটছে। বুঝতে বাকি রইল না তাকে কোনো একটা কিছু আস্তর করেছে। আমি গিয়ে ছোট ভাইকে আর আব্বাকে ডাকলাম। ওরা ঘর থেকে বেরিয়ে আসলো। আমার বাবা বিজ্ঞান বিশ্বাসী মানুষ, এসবে বিশ্বাস করেন না। এসব দেখে যেন কিছুই হয়নি, শুধু দাঁড়িয়ে দেখছেন, কিছুই ঢুকছে না তার মাথায়। আমি আর ছোট ভাই মিলে দেরি না করে সেই পাশের বাসার মুন্সি বড় আব্বাকে ডেকে আনলাম। মুন্সি বড় আব্বা উজু করে আসলেন আমাদের সাথে, এসে ভাবির কনিষ্ঠ আঙ্গুল চিপে ধরে সুরা পরে ফু দিলেন, তেল পরা দিলেন, পানি পরা দিলেন খাওয়ার জন্য। এর মাঝে বারবার নিজের গলা তিনি চেপেই ধরছেন। সেই রাতে আর তেমন কিছু হল না, সব ঠিক হয়ে গেল। মুন্সি বড় আব্বার কথা অনুযায়ী ভর দুপুর বেলা লাল শাড়ি পরে আসায় রাস্তায় কোনো একটা কিছু ভাবির পিছু নিয়েছিল। ভাবির সাথে ঘটা দ্বিতীয় ঘটনা, ওই ঘটনার 6 থেকে 8 মাস পরের ঘটনা। এখন ভাই নীলফামারিতে থাকে। এক সন্ধ্যায় তার শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করল, তো ভাই মাকে বলে শুটকি আনার জন্য। আমাদের বাড়ির পিছনে এক চাচার শুটকির ব্যবসা আছে, তো মা সেই চাচার কাছ থেকে শুটকি নিয়ে আমার ঘরের পাশের লিচু গাছের নিচ দিয়ে আসে। এই লিচু গাছটা কিন্তু মনে রাখবেন। তারপর কোনো কাজের জন্য ভাই বাজারে চলে যায়। মা রান্নাঘরের সবকিছু রেডি করল, এখন ভাবি বলছে সে রান্না করবে, তো মা সবকিছু বুঝিয়ে এসে টিভি দেখতে বসেছেন। রান্নাঘর থেকে শুটকির প্রচন্ড গন্ধ আসছে। ভাই একটু পর বাজার থেকে আসলেন। ভাই বাজার সদাই রাখতে রান্নাঘরে গেলেন, ভাবিকে দেখলেন চোখ মুখ লাল, রাগি রাগি ভাব। ভাই ভাবলেন আমরা কেউ কিছু বলেছি তাই হয়তো সে রাগ করেছে। তখন ভাই কিছুই বললেন না, রুমে আসলেন। পরে আবার রান্নাঘরে গিয়ে দেখেন ভাবি আরো রেগে আগুন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, সে চুলা ধূপ বন্ধ করে রুমে চলে গেল, চেয়ারে বসে টেবিলে লাথি মারছে চড়ে চড়ে। ভাই কাছে গিয়ে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? তুই যে আমাকে ধরছিস, তুই কি নামাজ পড়িস? এবার ভাই বুঝে গেছেন ব্যাপারটা নর্মাল না। তিনি তাড়াতাড়ি মাকে রুমে ডাকেন, সাথে আমরাও যাই। ভাবিকে ভাই সামলাতেই পারছেন না কোনোভাবে। চিড়াও, আমি চলে যাব, এই ধরনের কথাবার্তা বলছেন ভাবি। ছোট ভাই আর আমি ভাবলাম ইউটিউব থেকে আয়াতুল কুরসি ছেড়ে দেই, দিলাম। সে বাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। মাকে বলে, ওটা বন্ধ করতে বলবি। তারপর বরাবরের মতো মুন্সি বড় আব্বাকে ডাকলাম। উনি এবারে সমস্যা দেখে বললেন, এটা তো এবার বেশি মনে হচ্ছে, আমার থেকেও এসব বিষয়ে জানে, এরকম কাউকে দেখাতে হবে। বাধ্য হয়ে আমরা অন্য একজনকে নিয়ে আসি তাঁর কথা মতো। এরপর উনি আম বাদে অন্য কোনো গাছের ডাল আনতে বলেন, আমরা নিয়ে আসি। উনি অনেক সুরা কিছু ছন্দের মতো বলে যান এবং জিনকে হাজির করান। তারপর শুরু হয় সেই জিনের সাথে কথোপকথন। আমার বিজ্ঞান মনস্ক বাবা এবারও শুধু দেখে যাচ্ছেন, কিছুই বুঝতে পারছেন না। তো ওই জিনের ইন্টারভিউটা আমার ফোনে ভিডিও করা ছিল, দুর্ভাগ্যবশত ভিডিওটা ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ায় হারিয়ে যায়। সেই জিনকে প্রশ্ন করা হলে সে উত্তর দেয়, সে একটা জিন, সে থাকে লিচু গাছে। এটা সেই লিচু গাছ, আমার জানালা থেকে মাত্র 4-5 হাতের দূরে অবস্থিত, আর জানালা খুললেই সেই লিচু গাছ দেখা যায়। গাছের নিচ দিয়ে মা শুটকি এনেছেন, রান্না করেছেন, শুটকির গন্ধ পেয়েছেন, তাই সে খেতে পারেনি, ভাবিকে আস্তর করেছে। ভাবিকে নিয়ে যাবে এসব বলে। তবে বলে রাখি, সেই জিনটি অনেক দিন থেকে এখানে থাকে, আমাদের কখনো কোনো দিন দেখা দেয়নি। পরে হুজুর অনেক চেষ্টা করে তাকে ছাড়াতে পারেন। হুজুর তেল পরা দেবার পর ভাবি অজ্ঞান হয়ে যান। কিছুক্ষণ পর তার নাকে মুখে তেল পরা দেয়া হয় এবং তার জ্ঞান ফেরে। আমাদের ঘরের বাইরে ওই লিচু গাছের দিকে যেন কিছু একটা দৌড়ে বেরিয়ে যায় বলে মনে হয়, ঠিক কুকুরও না বেড়ালও না, ওটা অন্য কোনো অপরিচিত কিছু। এরপর আর কোনো সমস্যা হয়নি, তবে সেদিন নিশ্চিত হয়েছে যে আমার ঘরের সাথে লাগোয়া এই লিচু গাছে আমার এক প্রতিবেশী আছে। ভাতিজির সাথে ঘটা সাম্প্রতিক ঘটনা, সর্বশেষ ও সম্প্রতি আমার ভাতিজির সাথে ঘটা এই ঘটনা মাত্র কত সপ্তাহে ঘটেছে। আমার ভাতিজির বয়স 21 মাস। সেদিন ভাই ও ভাবি ভাতিজি মিলে ডাক্তারের চেম্বারে গিয়েছিল। আমাদের বাড়িতে আরেকটা সুসংবাদ আসছে। আসার সময় সাথে করে মিষ্টি নিয়ে আসে। ঘটনার শুরু হয় রাতে। ঠিক রাত ১১টার পর ঘুমের মধ্যেই কেঁদে ওঠে ভাতিজি। তারপর তাকে কোনোভাবেই থামাতে পারছিল না ভাই ও ভাবি। কান্নার বেগও বেড়েই যাচ্ছিল। ঘুম ভেঙে উঠে দেখি ওকে নিয়ে সবাই বারান্দায় বসে আছে, কেউ সামলাতে পারছে না। ফোনে কার্টুন দেখা পছন্দ, কিন্তু সে দেখছে না। একটা পছন্দের চকলেট আছে তার, সেটা দেয়া হচ্ছে, খাচ্ছে না। তার কান্নার কারণ খুঁজতে রীতিমতো অনেক কিছু আমরা চেক করলাম, খুঁজে বের করার চেষ্টা করলাম কোথাও ব্যথা পেয়েছে কিনা, পিঁপড়া কামড়েছে কিনা। খেয়াল করে দেখলাম বাড়ির একটা অন্ধকারের দিকে তাকিয়ে সে বারবার কাঁদছে আর বলছে যাব না যাব না। তার বাবার কোলে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে তার গালে জোরে জোরে অস্বাভাবিকভাবে আঘাত করেই চলেছে। এতটা এগ্রেসিভ না, সে তো এরকম ছিল না। অগত্যা সন্দেহের কারণে আবারও পাশের বাসার সেই মুন্সি বড় আব্বাকে ডেকে নিয়ে আসা হল। উনি আবারও ঠিক ওনার পদ্ধতি মেনে পানি পড়া এবং তেল পড়া দিলেন, ঝাড়ফুঁক করলেন, কিন্তু থামার কোনো লক্ষণই নেই। শেষে আমিও আমার ছোট ভাই রুমে গিয়ে বসলাম, বললাম এটা তো অন্যরকম কেস মনে হচ্ছে। তিনি বললেন আমিও তাদের এটাই বলতে চাচ্ছি। তারপর ছোট ভাইকে বললাম ফ্রিজ থেকে একটা মিষ্টি নিয়ে আয়। ভাতিজির কাছে মিষ্টি নিয়ে ঘুরে এসে আমাদের সেই প্রতিবেশী মানে লিচু গাছের বাসিন্দাকে দিয়ে আসতে হবে বলে ঠিক করলাম। তাই করা হল। বিশ্বাস করবেন কিনা জানি না, মিষ্টি যখন গাছের দিকে ছুড়ে দিয়েছি তার ৩০ সেকেন্ডের মাথায় আমার কোলে বাচ্চা আসলো, কান্না থামলো, চকলেট খেল, পানি পড়া পান করল, সবকিছুই হল, কার্টুনও দেখল, এবং কোলে এসে সে একেবারেই ঠান্ডা। তো এই ছিল আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। এই ঘটনাগুলো সম্পূর্ণ সত্যি, যার সাক্ষী আমি নিজেই। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ করতে চান না, আমিও নাম প্রকাশ করলাম না, তবে তিনি নাম ফোন নাম্বার ঠিকানা সবই দিয়েছেন। ভালো থাকবেন আপনি, যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা ইমেল শুনলাম, এবার সরাসরি চলে যাব অডিও ক্লিপে। এর মাঝখানে আপনারা একবার ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে, এই শো শেষ করে www.bhoot.com.pd, এই হচ্ছে আমাদের অ্যাড্রেস। আপনি সেখানে গিয়ে পাবেন অনেক অনেক ঘটনা, সেই সাথে অন্য ভুবন। আপনারা যদি অন্য ভুবন দেখে আসতে চান তাহলে দেখে আসতে পারেন। অন্য ভুবন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম বলবো নাকি ফোরাম বলবো, যেখানে সব কন্টেন্ট ক্রিয়েটাররাই কথা বলতে পারেন, মানে যারা ভয়ঙ্কর ঘটনা পছন্দ করেন বা শোনাতে চান তাদের সবার একটা ফোরাম এই অন্য ভুবন। আপনিও ঘুরে আসতে পারেন, জাস্ট চেক করুন, দেখুন যে হরর লাভারদের জন্য আমরা কোন ধরনের প্ল্যাটফর্ম তৈরি করলাম। চলে যাচ্ছি ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি সাদিয়া জান্নাত কুষ্টিয়া থেকে বলছিলাম। ঘটনা শুরু করার আগেই একটু বলে নিতে চাই যে জিন জাতি বা সুপারন্যাচারাল এন্টিটি সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। এটা যে কতটা ভয়ঙ্কর বা মানব জাতির জন্য যে কতটা ক্ষতিকর হতে পারে এ বিষয়ে আমার আসলে কোনো ধারণাই ছিল না, যেটা আমি এই প্ল্যাটফর্মে আপনাদের স্টোরিগুলো শুনে জানতে পেরেছি। তো আমি মনে করি সবারই কম বেশি এই সুপারন্যাচারাল এন্টিটি সম্পর্কে ধারণা রাখা উচিত। এটা আমাদের এভরিডে লাইফকে অনেক ইজি করবে, কারণ অনেক সময় আমরা না জেনেই অনেক ভুল করে ফেলি এবং পরবর্তীতে সেটার জন্য আমাদের সাফার করতে হয়। তো এরকম একটা নলেজ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন চলে যাচ্ছে আমাদের ঘটনায়। এটি আমার হোম টাউন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। 2007-এ যখন সিরাজগঞ্জ সহ আরো বেশ অনেকগুলো জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা সেই সময়ের ঘটনা। তো আমরা তখন আমাদের গ্রামের বাড়ি চলে যাই। যেহেতু বন্যার পানিতে একদম খালবিল সবকিছু ভরে যায়, আর তখন যাতায়াত ব্যবস্থা মানেই ছিল নৌকা। আপনি যেখানে যান না কেন, আপনাকে নৌকাতে করেই যেতে হতো। তখন তো আশেপাশের বেশ কিছু জায়গাতে তখন নৌকা বাইচের একটা প্রচলন বা চল শুরু হয়। হ্যাঁ, যে একটা গ্রামের বেশ কিছু মানুষ মিলে একটা বাইচের নৌকা তারা বানাচ্ছে এবং প্রতিযোগিতা করছে নিজেদের মধ্যে। তো আমাদের গ্রামেরও অনেকেই তখন এই বিষয়টা দেখে অনেক উৎসাহিত হয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয়, গ্রামের সবাই মিলে, যে তারাও একটা বাইচের নৌকা বানাবে। তো বাইচের নৌকা বিভিন্ন রকমের হয়ে থাকে, আপনার শাম্পান, পানসি, গয়না, কোষা, এই বিভিন্ন ধরনের হয়ে থাকে এগুলো। তো আমাদের গ্রামের সবাই মিলে ডিসাইড করে যে আমাদের যে নৌকাটা বানাবে সে নৌকাটা হবে কোষা। এটা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে কোষা বলে, আমি জানি না ঠিক শুদ্ধ বাংলায় এটাকে এই নৌকার নাম আসলে কি। আর যেহেতু তখন আমি অনেক ছোট ছিলাম, 8-10 বছর বয়স হবে আমার, তাই খুব বেশি আমি মনে করতে পারছি না বা স্পষ্ট ধারণা আমার নেই এই বিষয়টা সম্পর্কে। তো যাই হোক, কোষা নৌকাটা হচ্ছে হয় আপনার বেশ অনেক লম্বা হয়, বেশ লম্বা কিন্তু আপনার চওড়া, খুব বেশি চওড়া হয় না, মানে একটু চিকন কিন্তু অনেক লম্বা হয় নৌকাটা। তো নৌকা বানানোর একটা ধাপ হচ্ছে যে আপনার আপনার নৌকাতে যে কোনো একটা স্পিরিচুয়াল একটা এন্টিটিকে আপনার পজিশন দিতে হয়, স্থান দিতে হয় নৌকাতে। এটা কেন দেয় আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু দিতে হয় এটুকুই আমি জানি। তো এই বিষয়টা হচ্ছে আপনার পুরোটাই তদারক করে আপনার নৌকার যে প্রধান কারিগর, আমাদের নৌকার যে প্রধান কারিগর ছিল উনি, ওনার এরকম আমি যতটুকু শুনেছি যে ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তো নৌকা বানানোর শেষে উনি যে কোনো একটা রিচুয়ালস এর মাধ্যমে হোক আর যেভাবেই হোক উনি ফাইন্ড আউট করতে পারে যে আমাদের নৌকাটায়, যে এটাকে আসলে গ্রামের ভাষায় আসন বলে, হ্যাঁ, যে আমাদের নৌকাটায় আসন পেয়েছে আপনার কালী। তো যেহেতু কালী আসন পেয়েছে মানে আমাদের নৌকায় যারাই উঠবে বা যারা আপনার নৌকাতে উঠবে তাদেরকে সবার কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। হ্যাঁ, এটা যেরকম প্রথমত হচ্ছে আপনার নৌকাতে উঠতে গেলে অবশ্যই গোসল করে তারপরে নৌকাতে উঠতে হবে। আর আরেকটা নিয়ম ছিল যে গরু মাংস খেয়ে কেউ আমাদের এই বাইচের নৌকাতে উঠতে পারবে না। তো যাই হোক, এরপর বিভিন্ন জায়গায় আমাদের নৌকা নিয়ে বাইচ করা শুরু হয় এবং লাকিলি কোন একটা কম্পিটিশনে আমাদের নৌকাটা দ্বিতীয় স্থান অধিকার করে। তো ওটা কোন একটা শুক্রবারের ঘটনা ছিল। তো নৌকা যারা ছিল, যারা কম্পিট করেছে, তারা সবাই অনেক খুশি ছিল এবং গ্রামে আসার পর তারা ডিসাইড করে যে পরের দিন মানে শনিবারে তারা সবাই মিলে নৌকা নিয়ে এমনি একটু ঘুরতে বের হবে। তো এরকমই কথা ছিল, শনিবার সকালে নৌকার যে প্রধান যে কারিগর ছিল উনি আমাদের গ্রামের কিছু বয়স্ক মানুষকে ডেকে বলে যে আমি স্বপ্ন দেখেছি, বা উনি বলে আর কি, উনি এরকম একটা আভাস পেয়েছে যে আজকের দিনটা ভালো না, আজকের দিনে নৌকায় যারা উঠবে একটু সাবধানে, একটু নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে, কারণ নৌকায় যিনি আসন পেয়েছে উনি যে কোনো একটা কারণে সন্তুষ্ট না, তাকে এরকম একটা আভাস দেওয়া হয়েছে। আর স্পেশালি উনি নিজে থেকে এটা বলে সবাইকে যে যারা বাবার একমাত্র সন্তান, ছেলে সন্তান যারা আছে আজকের দিনে, তারা যেন নৌকা থেকে একটু দূরে থাকে। তো এই কথা শুনে যারা শুনেছে তারা অবশ্যই ওই লোকটাকে সম্মান করে। তো সে যেহেতু একটা কথা বলেছে সবাই চেষ্টা করে কথাটা মানতে, তো গ্রামের মধ্যে মোটামুটি সবাইকে ঘটনাগুলো বলা হয় যে উনি এরকম এরকম স্বপ্ন দেখেছে বা উনি এরকম কিছু একটা আদেশ পেয়েছে বা ফিল করেছে, যাই হোক হ্যাঁ, যে আজকে দিনটা ভালো না, একটু সাবধানে চলতে হবে। তো সবাই কথাটা মেনে নেয় বা ওইভাবে চলার চিন্তা করে। তো এর মধ্যে একটা ছেলে ছিল, ওর ছদ্মনাম ধরলাম আমরা হাসান, 15-16 বছরের একটা ছেলে। তো ওর ফ্যামিলিতে ওর মা বাবার একমাত্র সন্তান, শুধুমাত্র একমাত্র সন্তান বলতে গেলে ভুল হবে, মানে ও খুবই স্পেশাল চাইল্ড তার মা বাবার জন্য। কারণ হাসান হওয়ার আগেও ওর বেশ কিছু কয়েকজন ভাই বোন হয়, কিন্তু হওয়ার পরপরই তারা মারা যায়। তো অনেক আপনার ফকির সন্ন্যাসী অনেক তাবিজ কবজের পরে আপনার হাসানকে তারা পায়। তো তাদের জন্য অনেক প্রেশিয়াস চাইল্ড ছিল হাসান। আর কিছু বছর আগে অবশ্য এই ঘটনা ঘটার কিছু বছর আগে আবার হাসানের বাবাও মারা যায়। তো হাসানের পরিবারে ছিল হাসানের মা আর দাদি। তো তারা যখন এই কথাটা শুনে তখন তারা প্রথমে হাসানকে না করে যে দেখো আজকে তোমার নৌকায় যাওয়ার দরকার নেই, আজকে তো কোনো কম্পিটিশনও নাই, তো আজকে নাই বা গেলে তুমি নৌকায়। আর মানে এখানে আরেকটা কোইন্সিডেন্ট যেটা ঘটে, যে আগের দিন যদি শুক্রবার ছিল, হাসানদের বাসায় গরু মাংস রান্না করা হয়, তো হাসান তার আগের দিন রাতেও গরু মাংস খেয়েছিল, সেদিন সকালেও সে গরু মাংসই খেয়েছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে হাসানের মা আর হাসানের দাদি ওকে বারবার না করে যে আজকে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো হাসান তাদেরকে কিছু বলে না। নৌকাটা গ্রামের একটা গ্রামে তো অনেকগুলো ঘাট থাকে, এক একটা পাড়ায় এক একটা ঘাট থাকে। তো নৌকাটা রাখা হয় একদম শেষের ঘাটে। তো শেষের ঘাট থেকে লোক তুলতে 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 সামনের দিকে নৌকাটা আগায়। তো হাসানদের যে ঘাট ছিল, হাসানের মা আর দাদি সে ঘাটে এসে দাঁড়িয়ে থাকে যেন তাদের ছেলে না উঠতে পারে। হাসান কি করে, তাদেরকে কোনো কিছু না বলে সে সোজা তাদের ঘাট থেকে আরো দু এক ঘাট সামনে, মানে আরো সামনে দু এক ঘাটে এসে হচ্ছে সে দাঁড়ায়, মানে আমাদের যে নৌকার ঘাট যেখান থেকে আমাদের পাড়ার লোকরা উঠে, হাসান সে ঘাট থেকে নৌকায় উঠে যাতে না ওর মা আর দাদি ওকে না আটকাতে পারে। তো নৌকায় উঠার সময় অনেকে না করেছে হাসানকে, যে হাসান আজকে উঠো না, আজকে তোমার উঠার দরকার নেই, কিন্তু শুনে কথা। তো যাই হোক, নৌকা নিয়ে আপনার খাল পার হয়ে আমাদের যে শাখা নদী আছে ইসামতী নদী, সে নদী দিয়ে নৌকা চলতে থাকে। তো এই শাখা নদীর একটা জায়গায় বেশ কিছুটা জায়গা মিলে এরকম থাকে যে গরমের দিনে ওই জায়গার পানি শুকায় না। হ্যাঁ, গরমের দিনে যখন আপনার শাখা নদী তো খুব বেশি ডিপ না, ডিপ হয় না, এই জন্য গরমের দিনে আপনার নদী শুকিয়ে যায়। কিন্তু ওই একটা সার্টেন এরিয়া আছে যেখানকার পানি কখনোই শুকায় না। তো ওই জায়গাটার উপর দিয়ে আবার একটা ব্রিজ চলে গেছে। তো বাকি ঘটনাটা আমার আব্বুর মুখ থেকে শোনা, যে উনি বলছিল আমার আব্বু হচ্ছে তখন নৌকাই ছিল, সে নৌকার পেছনের দিকে যেখানে হাল ধরতো, আমার বাবা হচ্ছে নৌকার হাল ধরতো, তো উনি একদম পেছনে ছিল, একদম পেছন থেকে সামনে পর্যন্ত পুরোটা ভিউ উনি ক্লিয়ারলি দেখেছে। তো আমার বাবা বলেছিল যে নৌকা যখন যাচ্ছিল ব্রিজটা ক্রস করছে, নৌকাটা একদম ব্রিজের মাঝ বরাবর, মানে ব্রিজের পিলারের মাঝ বরাবর নৌকা চলে এসেছে, মানে অর্ধেক নৌকা পার হয়ে গেছে ব্রিজে, ব্রিজের নিচ দিয়ে। হ্যাঁ, আর মানে খুব স্মুথলি নৌকা যাচ্ছে, এদিকে ওদিকে কোথাও কোনো পিলারের সাথে বা কোনো কিছুর সাথে লাগেনি, খুব স্মুথলি নৌকা বের হয়ে যাচ্ছে। যে নৌকাটা অর্ধেক ব্রিজ ক্রস করে, হঠাৎ করে তারা ফিল করলো যে পেছন দিক থেকে, নৌকার পেছন দিক থেকে মানে কেউ একজন নৌকাটাকে টান দিয়ে, খুব মানে শক্তি দিয়ে একদম টান দিয়ে আপনার ব্রিজের যে পিলার, সে পিলারের সাথে আছড়ে মারে বা ছুঁড়ে মারে, এরকম কিছু একটা তারা ফিল করেছে। এবং নৌকাটা যেহেতু অনেক চিকন এবং লম্বা ছিল, নৌকাটা একদম সাথে সাথে মাঝখান দিয়ে ভেঙে দুই ভাগ হয়ে যায়। একদম মানে এটা খুবই আশ্চর্যজনক একটা মানে বিষয় যে নৌকাটা একদম মাঝ বরাবর ভেঙে যায়। তো সবাই আনফর্চুনেটলি পানিতে পড়ে যায়। সে সময় নদীতে বেশ স্রোত ছিল, যে জন্য বেশিরভাগ মানুষ সাঁতার জানার মানে সত্ত্বেও তাদের মানে পারে উঠতে একটু বেগ পেতে হচ্ছিল। তো এরকম একটা সময় আমার একটা মামা দেখে যে পাশ থেকে, সেও পারের দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু অনেক স্রোত থাকায় সেও স্ট্রাগল করছিল। তো সে হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে যে হাসান এদিক ওদিকে ডাকছে সবাইকে যে আমাকে একটু হেল্প করো, আমাকে একটু বাঁচাও। তো প্রথমে সে হাসানকে দেখে ভাবে যে ও হয়তো দুষ্টুমি করছিল, কারণ হাসানকে দেখা যাচ্ছিল যে হাসান তার বুক পর্যন্ত পানিতে আছে। হ্যাঁ, যেহেতু বুক পর্যন্ত পানিতে আছে, সে এক মোমেন্টের জন্য ভাবে যে হয়তো ও সেফ আছে, মজা করছে এরকম কিছু একটা। কিন্তু পরবর্তীতেই তার কেন যেন মনে হয়েছে না ও আসলে বিপদে পড়েছে। তখন আমার ওই মামা নিজে চিন্তা না করে পাশে একটা ঘাটে একটা নৌকা বাঁধা ছিল, ইঞ্জিন চালিত নৌকা, সেই নৌকার যে মাঝি ছিল তাকে ডাকে যে আপনি একটু ওই ছেলেটাকে বাঁচান। তো ওই নৌকাওয়ালাটাও হাসানের দিকে তাকায়, তাকানোর পরে সে নৌকার ইঞ্জিন যে স্টার্ট করে, যে উনি নৌকার ইঞ্জিনটা স্টার্ট করলো, আমার মামা দেখলো যে হঠাৎ করে হাসান নাই। হ্যাঁ, মনে হলো যে ওকে কেউ পানির নিচ থেকে জাস্ট টেনে নিয়েছে। তো নৌকাটাও আসলো, হাসান এর মধ্যে ডুবে গেল। আমার মামাটা যাই হোক অনেক কষ্ট করে সেও পারে উঠে গেছে। এদিকে নৌকা এসে বেশ অনেকটা জায়গা খুঁজছে কিন্তু হাসানকে পাওয়া যাচ্ছে না। এটা প্রায় আপনার 12 থেকে 1টা দুপুর এরকম একটা সময়ের ঘটনা যখন এই ইনসিডেন্টটা ঘটে। তো মোটামুটি সবাই পারে উঠে গিয়েছিল একমাত্র হাসান বাদে, ওকে খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। নদীতে নৌকা দিয়ে আপনার জাল ফেলা হচ্ছে, সবাই এমনিতেও যে যতটুকু পারে যার যা যতটুকু সাধ্য আছে সবাই খুঁজতে থাকে। অনেকে ওই ইনসিডেন্টের আশেপাশে 2-3 কিলোমিটার পর্যন্ত চলে যায় যে হয়তো স্রোত যেহেতু ছিল অনেক বেশি যে স্রোতের টানে ভেসেও যেতে পারে। তো সবাই খুঁজতে থাকে কিন্তু হাসানকে কোনোভাবে পাওয়া যায় না। আপনার দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়, এদিকে ফায়ার সার্ভিস নিয়ে আসা হয়, ডুবুরিতে নামানো হয়। তো এখানে একটা আজিব ব্যাপার যে ডুবুরিতে যখন ওখানে নামানো হয় তারা কিছুক্ষণ নিচে থেকেই উঠে আসে এবং তারা আর দ্বিতীয়বারের জন্য সেই জায়গাতে মানে পানিতে নামতে চাচ্ছিল না। তারা মানে কাউকে কিছু বলছিল না কিন্তু তারা বলেছিল যে আমরা নামবো না, তারা খারাপ কিছু একটা দেখেছিল এরকম কিছু একটা তারা বলেছিল। তারা খুব বেশি স্পষ্ট ভাবেও কিছু বলেনি কিন্তু তারা এরকম ইঙ্গিত দিয়েছিল যে তারা বাজে কিছু একটা দেখেছে, তারা নামবে না। তো গ্রামে এই বিষয়টা মানে সবাই খবরটা শুনে, হ্যাঁ হাসানের মা আর দাদিও শুনে, এখন তাদের উপর দিয়ে ওই সময় যে কি গেছে এটা ওনারাই জানে। তো ওনারা যখন সন্ধ্যা হয়ে গেল তাও হাসানের খবর পাওয়া যাচ্ছে না, ওনারা একটু ডেসপারেট হয়েই একটা খুজুরের কাছে যায় যে কি হয়েছে না হয়েছে। যেহেতু গ্রামের মানুষ তারা একটু সুপার ন্যাচুরাল জিনিসগুলো বিশ্বাস করে, আর যেহেতু তাদের মাথায় তখন একটা জিনিস মানে এসেছিল যে ও তো আজকে গরু মাংস খেয়ে নৌকায় উঠেছে, তো এই জন্যই তারা একটা হুজুরের কাছে যায়। হুজুরটা তাদের বলে যে আপনাদের কাল দিন পর্যন্ত ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আর উনি ওনাদেরকে কিছু বলে না কিন্তু মানে এটা ততক্ষণে সবাই বুঝে গেছে যে হাসান আর নেই সম্ভবত। তো যাই হোক, সেই রাত কেটে যায়। পরদিন ঠিক ওই 12টা থেকে 1টার মধ্যে এরকম একটা সময়ে ওই যে জায়গাটাতে ইনসিডেন্টটা ঘটে নদীর যে ব্রিজের কাছে, তো তার আশেপাশের কোন একটা বাড়ির একজন বউ সেই নদীর পাড়ে যে উনি কাপড় ধুচ্ছিল, তো সাডেনলি উনি দেখে যে নদীর মাঝখান থেকে আপনার বুদবুদ উঠছে, হ্যাঁ, আর কালো চুলের মতো বা এরকম কিছু একটা তার দিকে ভেসে আসছে খুব স্পিডে। সে খুব ভয় পায়, ভয় পেয়ে একদম সাডেনলি উঠে পড়ে পানি থেকে, একদম পাড়ে উঠে পড়ে। তো উনি নাকি দেখেছিল যে এরকম বুদবুদ উঠছে আর কিছু একটা ঠেলে দিয়েছে কেউ একজন, মানে চুলের মতো কিছু একটা উনি দেখেছে যে একটা কিছু কিছু একটা ঠেলে দিয়েছে পাড়ের দিকে, পাড়ের দিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো উনি সবাইকে আশেপাশে যারা ছিল সবাইকে ডাকাডাকি করে, সবাই এসে দেখে যে ওটা ছিল হাসানের লাশ। ঠিক যে সময়ে আগের দিন যে সময় হাসান ডুবে যায়, পরদিন ঠিক সেই সময় তার লাশটা পাওয়া যায়। তো আমাদের গ্রাম থেকে যে সবাই লাশটা নিয়ে আসে, তো এখানে লাশের মধ্যে কিছু ব্যাপার ছিল যে 24 ঘন্টা পানির নিচে থাকার পরও হাসানের পেটে 1 ফোঁটা পানি ছিল না। হ্যাঁ, 1 ফোঁটাও পানি ছিল না, ওর নাকে, মুখে, কানে সব জায়গায় একদম কাদা ছিল। হ্যাঁ, একদম ভর্তি ভর্তি কাদা। আর ওর একটা চোখ ছিল না, একটা চোখ মনে হচ্ছিল কেউ খুবলে তুলে নিয়েছে এরকম আপনার। তাছাড়া ওর হাতে, পায়ে, পিঠে এই জায়গাগুলোতে নখের আঁচড় ছিল, মনে হচ্ছিল যে কেউ নখ দিয়ে অনেক আঁচড়িয়েছে এরকম ছিল। তো যাই হোক, গ্রামের মানুষ আসলে এরকম অনেক কিছুতেই অভ্যস্ত। তো এরপর হচ্ছে ওকে দাফন কাফন করানো হয়। তো এটাই ছিল ঘটনা, হয়তোবা খুব বেশি ভয়ঙ্কর আর হিংকর কোনো ভয়ঙ্কর গল্প না। এখানে কোনো আপনার ভয়ঙ্কর কোনো অবয়বের উপস্থিতি নেই, কিন্তু এটা আসলে একটা খুবই মর্মান্তিক, একটা বেদনাদায়ক একটা স্টোরি, যেটা আমরা সচক্ষে দেখেছি গ্রামের সবাই। হ্যাঁ, আর হাসানের মা আর দাদির সেই দুঃখটা আমরা সবাই খুব ফিল করেছি, যে একটা ছেলে নিজের একটু জিদের বসেই বলবো আমরা, হ্যাঁ, সবার না করা সত্ত্বেও সে কিছু মিস্টেক করে, আর যার জন্যই আসলে মানে গ্রামের সবার এটাই হচ্ছে, সবাই মানে বিশ্বাস করে যে ও যদি সেদিন নৌকায় না উঠতো গরু মাংস খেয়ে, তাহলে হয়তো ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটতো না। তো ভাইয়া, এটাই ছিল ঘটনা। যদি প্রচারযোগ্য মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।
তুমি লুকাও, আমি কি কি তোমাকে খুঁজে পাবো?
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলে থাকেন এটা আমি জানি। আমার নাম আবু সালে অনিক, আমার বাসা পঞ্চগড় জেলার টুনিরহাট কাজলডিগিতে দুলুয়াপাড়া গ্রামে। আমি আপনার চ্যানেলে নতুন এই সাল থেকেই, কিন্তু যখন থেকে আপনার গল্প শোনা শুরু করছি তখন থেকে আমি রেগুলার, অনেক ভালো লাগে সত্যি সত্যি। আপনার গল্পগুলো আমার কাছে শুধু একটা ভৌতিক গল্প না, কিভাবে কথা গুছায় বলতে হয় এটাও শেখা, প্লাস হচ্ছে যে গল্পগুলো যখন বলেন আপনি আপনার কণ্ঠ দিয়ে, আমি শুনতে শুনতে গল্পের ভিতর ঢুকে যাই, আসলে খুবই রিয়েলিস্টিক লাগে, সুন্দর লাগে। এই জন্য সবকিছুর জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আমি, আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। গল্পটা যদি সিলেক্ট হয় তাহলে আমাকে একটু জানাইন, আমি বিষয়টা অবগত থাকব। তো আমি তাহলে গল্পটা শুরু করে দিই। এটা যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখনকার ঘটনা, তখন 2016 বা 2017 সাল এরকম হবে আর কি আনুমানিক। আমাদের বাসায় আমি আর আমার দাদি থাকতাম, আর কেউ থাকত না। আব্বা আম্মা দুইজন দুজনের মতো দুই জায়গাতে থাকতো আর কি। তো একবার হইল কি, দাদি আমার বড় ফুপুর ছোট ছেলেকে নিয়ে মেজো ফুপুদের বাসায় বেড়াতে গেল ঢাকাতে, আর আমাকে রেখে গেল বড় ফুপুর কাছে। তো বড় ফুপুদের বাসায় যে কদিন দাদি ফিরে না আসে সেখানে থাকবো আমি আর কি। ফুপুর বাসায় আমার একটা ফুপাতো বোন ছিল আমার সমবয়সী, ওর সাথে খেলাধুলা করে ভালোই সময় কাটতেছিল। কিন্তু প্রত্যেক দিন দুপুর সময় মনটা আমার চলে আসতো আমাদের নদীতে, গ্রামের নদীটাতে। তখন বর্ষাকাল ছিল, আমরাও ছোট ছোট ছিলাম, খেলাধুলা আর সব থেকে বড় মানে উপভোগ করার যে ব্যাপারটা ছিল নদীতে গোসল করা। তো পুকুর পাশে আসার পর থেকে এটা করতে পারতেছিলাম না। তো একদিন হচ্ছে যে পুকুর কাছে অনুমতি নিয়ে আব্বার সাথে বাসায় চলে আসলাম দুদিন থাকার জন্য। সকালে বাসায় আসলাম, আসার পর আমার সব থেকে কাছের দুজন সহপাঠী ছিল, একজনের নাম সোহাগ আর একজন একরামুল। আমি ওদের বাসায় গেলাম, গিয়ে বললাম যে আসছি এখন নদীতে গোসল করতে হবে। ওরা খুশি হইল, কিন্তু ওরা জানাইলো যে দুপুর হইলে তখনই ওরা নামবে। তো যাই হোক, আমি আগে থেকে অবগত করলাম, চলে আসলাম। এইভাবে দুপুর হইতে হইতে আমি দুই তিনবার চলে গেছি ওদের বাসায়। মানে তখন অনেকটা ছোট ছিলাম না, তর্ক হচ্ছে না আর কি ওরকম একটা অবস্থা। তো ফাইনালি যখন দুপুর হইল তখন আমি বাড়ি থেকে বের হইলাম, দেখি যে অনেক রোদ আর কি, একেবারে অনেক রোদ, এতই রোদ যে মাঠে ঘাটে যেগুলা গরু ছাগল ছিল ওগুলাও নিয়ে চলে গেছে মানুষ। তো ওদের বাসায় না গিয়ে আমি সরাসরি নদীতে গেলাম, যে দুপুর হয়েছে অবশ্যই ওরা নামছে সরাসরি, এটা ভেবে। তো নদীতে যখন গেলাম, গিয়ে দেখলাম যে এক্স্যাক্টলি ওরা দুজনই, আর কেউ নাই, ওরা দুজনই নামছে। দেখে মনটা ভরে গেল খুশিতে, লুঙ্গি কাচার দিয়ে নামতেছিলাম বাড়ি থেকে। এটা বলতে বলতে যে নামলি তোরা আর কি আমাকে একবার বলতে পারতি, একসাথে নামতাম। নামলাম, নামার পর দুই একটা ডুব টুব দিলাম, দেওয়ার পর নোটিস করলাম যে ওরা আমার সাথে এখনো কথা বলে নেই। ওরা দুজন অনেক কথা বলে, প্রচুর কথা বলে, বিশেষ করে যখন আমরা একসঙ্গে হই অনেক বাহুল্য কথা বলে। তাই আমি ওদের দিকে তাকাইলাম, তাকানোর পর তখনও আমি কিছু বুঝতে পারিনি ক্লিয়ারলি, কিন্তু হঠাৎ করেই আমি নোটিস করলাম যে পার থেকে নামার সময় আমি ওদেরকে যে পজিশনে দেখছিলাম ওরা এখনো ঠিক ওই পজিশনের মধ্যেই আছে। তো এটা কিভাবে হতে পারে, এবং মানে খুবই স্থির মূর্তি টাইপের একদম। তারপর দেখলাম যে ওরা যে মানে পানির মধ্যে আছে, পানিতে যে কোনো একটা জিনিস থাকলে যে ওটা চারপাশে একটা ঢেউ তৈরি হয়, এরকম কোন ঢেউ নেই ওদের ওদের এখানে। তে এটা মনে হইলে এখনো, আমার ওই দিনটার কথা মনে হলে এখনো অনেক শরীর শিউরে উঠে। আসলে আমি তাৎক্ষণিক বুঝতে পারছি বিষয়টা যে সামথিং ইজ অ্যাবনর্মাল, এগুলো আসলে সোহাগোনা একামল না, এটা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি। ওদের শরীরের মধ্যে কোনো পানি ছিল না, মাথা একদম শুকনো ছিল, একজন আরেকজনের কাছাকাছি কিন্তু কেউ কারোর সাথে কথা বলতেছে না, জাস্ট মূর্তি হয়ে আছে। তো আগেই বলে রাখি, আমাদের বাসাতে আমার একটা বড় বোন আছিল, আছে আর কি, ওর মানসিক সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম। তো ওকে সুস্থ করার জন্য আমি ছোটবেলা থেকে দেখছি আব্বা আম্মা অনেক কবিরাজ নিয়ে আসতো বাসায়। তার মধ্যে বেশিরভাগ কবিরাজরে বলতো ওর উপর নাকি জিন আছে, এটা আছে সেটা আছে, অনেক কিছু বলতো কবিরাজরা, অনেক কিছু বলতো, অনেক কথাবার্তা হইতো। তো ওগুলো দেখে দেখে শুনে শুনে আমি একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে যদি কোনো ভৌতিক সিচুয়েশন সামনে দাঁড় হয়ে যায় তাহলে ভয় পাইতে হয় না। এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এটা আমি বিশ্বাস করতাম বা মনে রাখতাম আর কি। তো যখন ফাইনালি আমি বুঝতে পারলাম যে এটা একটা ঝামেলার মধ্যে পড়ছি আর কি আমি, তো আল্লাহর কাছে শুকরিয়া যে ওই সময় অবশিষ্ট কিছু সাহস ছিল আমার। তো আমি ভয় না পেয়ে ওদেরকে শোনাই শোনাই এটা বলতে থাকলাম যে আচ্ছা ঠিক আছে, আমি উপর থেকে একটা লাভ দিই, লাভ দিয়ে তোদের কাছে আসি, মানে পার থেকে যে লাভ দিই আমরা গোসল করার সময় এরকম। এটা বলে বুকে সাহস নিয়ে আমি আস্তে আস্তে পাড়ের দিকে উঠে গেলাম, পাড়ের দিকে উঠে গেলাম, উঠে পার পর্যন্ত উঠলাম, উঠে পিছনে তাকালাম না, একটা দৌড় দিয়ে বাড়ি দিকে চলে আসলাম। বাড়িতে না ঢুকে বাড়ির পাশে একটা চাচার বাসা ছিল, ওইখানে ঢুকে পড়লাম। ঢুকে চাচাকে দেখলাম, অন্যান্য মানুষজনকে দেখলাম, দেখে তো বুঝতে পারলাম যে এই যাত্রায় বেঁচে গেছি। তো এটাই ছিল ঘটনা আসলে। তারপর এটা ওদের সাথে আমি আর শেয়ার টেয়ার করি নেই, হাসাহাসি করবে এখন পর্যন্ত ওদেরকে আমি বলি নেই, তবে অনেককেই শেয়ার করছি বিষয়টা। আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে, ছোট গল্প হলেও। আর গল্পটা যদি সিলেক্ট হয় আমাকে একটা মেইলে রিপ্লাই দিয়ে জানালে অনেক কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যারা ঘটনা পাঠাতে চান তাদের জন্য ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, russell.bhoot.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো চলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না। আমার নাম আনোয়ার, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ নেত্রকোনা। আমি বর্তমানে 2500 নারায়ণগঞ্জ মানে জায়গাটি এখানে করে বাড়িগত করতেছি। তো আমি যে আমি একটা ঘটনা আপনাদের লিখে পাঠাইছিলাম, তখন আমি দেখলাম যে লিখে পাঠালে আমার লেখাটা এতটা মানে স্পষ্ট হয় না, তো সেই কারণে আমি গল্পটা আপনার আবার ভয়েসমেল দেওয়ার চেষ্টা করলাম আর কি। লেখাটা আমি গুছিয়ে লিখতে পারি না দেখে বয়েসটা দিলাম, তো প্রথম বয়েস দিতেছি, একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে দেখেন। তো ঘটনাটা হয়েছে এটা 2010-9-10 দিকে, তখন আমার বয়স 9-10-11 এরকম সামি হবে আমার বয়স। তো আমার আব্বু আম্মু আবু এমনি রুম চেঞ্জ করতো, তো রুম চেঞ্জ করে আপনার ঢাকা মান্ডা দানবের বলি আপনার একটা বাসা গেছিল আচল ভিলা, যে বাসা থাকতাম। তো ওই বাসায় আপনার এমনি প্যারানর্মাল অনেক কিছু হইতো, যেটা ছোটবেলা মেয়েদের কিছু বুঝতাম না। তো যখন বড় হওয়ার পর আব্বুর থেকে শোনার পরে ফিল করলাম আর কি। ছোটবেলা আমিও দেখছি, দেখে অতটা ইয়ে করতে পারিনি, খাড় করতে পারিনি। তো বেশি কথা না বাজে আমি ঘটনাটা শুরু করলাম। তো এটা আপনার 2009 আমার আব্বু এক গলি থেকে রুম চেঞ্জ করে এই গলিতে সেই বাসায় উঠছে। তো আমাদের যে বাসায় থাকে এই বাসায় প্রায় রুম হলো তো 50-60টা ঘর আর কি, বাথরুম টোটাল বাথরুম 4টা। তো আপনার 4টা, তো আমরা সবসময় যে আমাদের একটা বাথরুম আছে যে বলে দিবি আমাদের মানে 4টা বাথরুম, একটা বাথরুম অটোমেটিক সবসময় মানে এটা ভিতর থেকে লক হয়ে যেত। যতবারই দেখছি ততবারই এটা অটোমেটিক ভিতর থেকে লক হয়ে যেত। আর একটা বাথরুম হলো এই কোনায়, এটাও আপনার প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এটাও ভিতর থেকে লক হয়ে যেত। দুইটা ওয়াশরুম আমরা ইউজ করতে পারতাম সবাই। আর এই দুইটা যে এই কোনায় যে বাথরুমটা যেটা মাঝে মাঝে লক হতো, এই বাথরুমটা আপনার একবার এই বাথরুমের সাথে একটা রুম আছে, এই রুমে একটা ভাড়াটিয়া উঠছে, ভাড়াটিয়া উঠছে যেদিন রাতে উঠছে সেদিন রাতে হিউজ পরিমাণে একটা ভয় পেয়েছে। সে হিউজ পরিমাণে একটা ভয় পাওয়ার পরে সে দেখে যে তারা তো রুম নিচে লাইট নিয়ে ঘুমাইতেছে। তো যে মহিলা মহিলা দেখে যে ওনার মানে পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে, মানে উনি খাটের উপরে শুয়ে আছে, দেখতেছে ওনার খাটের সাপ পায়ের দিক দিয়ে মানে কে জানি দাঁড়িয়ে আছে। তো এটা দেখে উনি ভয় পেয়ে ওনার জামাই ডাক দেয়, ওনার জামাই ঘুম থেকে উঠে দেখে যে না কেউ নাই। তো এরকম এক দুদিন গেল, 3 দিনের মাথায় ওনার খাট এমন যেন একটা মানে উপরে উঠে আসার দিল, ওনারা ভয়ে বলতেছে তোরা আমার ঘরে কি করস, তোরা আমার ঘরে এত হাউলি বাউ করস কেন, তোরা আমার ঘরে লাইট চালাস কেন। এটা বলার পরে আপনার ওনারা সকাল সকাল বার ম্যানেজারকে বলে রুম চাইরা অন্য রুমে উঠা যায়, মানে এখানে দুইটা রুম কেউ থাকতে পারে। তো অন্য রুমে উঠা যায়, অন্য রুমে উঠে যাওয়ার পরে ওনার সাথে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না। তো একদিন রাতে আমার আমার সচরাচর সবসময় আপনার রাত্রেবেলা রান্না করি, কারণ গার্মেন্টসের চাকরি করে আইসে রাত্রেবেলা রান্না করে। তো আম্মু গার্মেন্টস থেকে আসে, আইসা ওদিন বৃষ্টি পড়তেছিল, তো রান্না করতেছে, রান্না করে না রান্না শেষ রান্না করে এখন গুজু গুলো বৃষ্টিতে ভিজিয়ে রান্না করছে। আবার গার্মেন্টসে কাজ করে আসে, তো গোসল করা প্রয়োজন, আম্মু কি করছে, দুটা বালতি নিয়ে গেছে, আর আগে যে স্টিলের বালতি গুলো আছে না ওইগুলো, তো স্টিলের বালতি গুলো নিয়ে আম্মু গেছে। যাওয়ার পর বসছে, বালতি গুলো ভরা হয়েছে, বালতি গুলো ভরা হওয়ার পরে একটা বালতি আম্মু আনতেছে, একটা বালতি আনে থুয়ে গেছে, মানে আমাদের ঘরের সামনে থুয়ে গেছে। দ্বিতীয় বালতি আন, দ্বিতীয় বালতিটা আনতে যাবে, দ্বিতীয় বালতিটা আনতে যাবে যখন, তখন আপনার যাওয়ার পরে বালতি যখন ধরবে, তখন ওই যে যে রুমের পাশে যে বাথরুমটা, ওই বাথরুমটা থেকে তার শব্দ হইতেছে, হিউজ পরিমাণে শব্দ হইতেছে, মানে এমন শব্দ হইতেছে কেউ যেন দরজাটা বাইরে গেছে, বাইরে গিয়েছে, মানে রাগে দরজা বাইরে গেছে। তা আম্মু দেখে আম্মু আবার একটু ভয় পাইতেছে, মনে মনে ভয় পাইতেছে, আর বলতেছে যে তোরা তুই যাই হস আমি কিন্তু ডরাই না, এমনি ভিতরে ভয় পাট উপরে ভয় দেখাইতেছে না, কারণ যদি কোনো একটা ক্ষতি করে। তো আম্মু এটা দেখতে দেখতে দেখে যে কে যেন একটা কালো অবয়ব, মানে শব্দ বন্ধ করে বের হইতে হবে আস্তে আস্তে। এটা দেখে আমার আম্মু বালতিটা কোনো মতো থুইয়া, মানে কোনো অল্প আনছিল, রাস্তাটার মাথা বন্ধ আনছিল, এটা দেখে আম্মু ব্যাগে দৌড় দিয়া চলে যায় বাসায়। ঘরে যে আব্বু ডাইকে আয় না, পরে বালতিটা নেয়। এদিনের মতো আর কোনো কিছু হয়নি, আম্মু গোসল করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। তো এই দুই দিন পরে মনে করেন যে রাত্রেবেলা আমি আর আমার দাদি বের হয়েছে, আমার তখন দশ এগারো এরকম সামনে বয়স, তো আমি তো ভয় পাই। তো দাদু আমার নিয়ে বের হয়েছে, দাদুরে নিয়ে আমার দাদির নিয়ে আর কি বের হয়েছি। বের হওয়ার পরে আপনার আমার রুম থেকে যখন বের হয়েছি, মানে বাম দিকে হলো মেন গেট, মেন গেটের সাথে বাড়িওয়ালার রুম, মানে ম্যানেজারের রুম, পাশে একটা রুম, এরপরে আমাদের রুম। আমরা যখন মানে বের হয়ে বাম দিকে চাইছি, মানে ডান দিকে গেলে হলো ভিতরে গিয়ে বাথরুম, তো আমরা যখন ডান দিকে বাম দিকে চাইছি, তখন দেখি যে কে যেন, মানে রাতে তখন প্রায় দুইটা থেকে এরকম সামথিং সময়, তো কে যেন কাজ করতেছে। তারপর বললাম দাদিরে, বলার পর দাদি আমার সাথে গেল, যাই দেখি মানে কেউ নাই, মানে আমরা স্পষ্ট দেখলাম দুইজন যে ওখানে কেউ মানে কিছু একটা কাজ করতে, কিছু একটা করতেছে, কাছ থেকে জানি না কিছু একটা করতেছে, নিচের দিকে চাই সেটা করতেছে। যখন আমরা গেলাম তখন আর তাহলে দেখিনি। তো দাদু বললো যে হয়তো ভুল, তো আমাদের চোখের ভুল, ঘুমে চলে আমরা ঘুমে চোখে ভুল দেখতেছি। তো আমরা বাথরুমে গেলাম, বাথরুম করে আসলাম, আমাদের কোনো সমস্যা হইতো না। তো দিনের মতো আমাদের কোনো সমস্যা হয়নি। এর কয়েকদিন পরে আমার আব্বু আপনার প্রকৃতির ব্যাগে সারা দিতে বাথরুমে গেছে। তো আব্বু বইছে আপনার যে কোনার বাথরুমটা আছে ওটার পাশের বাথরুমটাই, মানে মাঝখানে যে দুইটা বাথরুম ফুসি, এই দুইটা একটাই বসছে আব্বার। তো বসার পরে আব্বার মনে হইতেছে কে যেন আব্বার পিঠে হাতাইতেছে, আব্বার পিঠে কে যেন হাতাইতেছে, আব্বুর পিঠে কে যেন হাত দিতেছে আর আদর করতেছে, মানে মনে হয় আব্বার একটু হাতাই দিতেছে। তো আব্বু একটু ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আব্বু ব্যাগে চলে, মানে কোনো মতো সাইডা চলে আসে, ঘরের দরজা আটকে আগে। তো ওই যেটা আব্বুর পিঠে হাতে গেছে ওইটা আব্বুর পিছে পিছে আব্বুর সাথেই আব্বুর ঘর, মানে আমাদের ঘর বন্ধ চলে আসে, আব্বু যা দরজা আটকে দিছে, দরজার তল দিয়ে দেখতেছি কে যেন প্রায় 10-15 মিনিট ধরে আমাদের দরজার সামনে দিয়ে হাঁটতেছে, মানে আব্বু আসার পর থেকে আমাদের দরজার সামনে দিয়ে হাঁটতেছে, এদিকে এদিকে করতেছে। তো আব্বু দেখলো, দেখার পরে আমরাও দেখলাম, দেখার পরে আমি বিশ্বাস করলাম যে না এরকম কিছু একটা আছে। তো একদিন আবার আমার আম্মু আমার ছোট ভাইকে রাগারাগি করে বলল, তুই মরতে পারিস না, তুই যাইতে পারিস না, মানে আমার ছোট ভাই আপনার যেরকম একটা এক্সিডেন্টে পায়ে ব্যথা পেয়েছে, তো হাঁটতে পারে না, এই ছোট ভাই মারা গেছে। তারপর আপনার বলার পরে রাতের বেলা ঘুমাইছি আমরা, প্রায় মনে হয় অনেক রাত্রেবেলা, টাইমটা তখন অনেকটা বলতে পারতেছি না ভাই। আমার ভাইটা আপনার আমার পাশে শুয়ে আছে, আমার পাশে আমার ভাই, ওই পাশে আমার দাদি, আমার পাশে আমার ভাই, ওই পাশে আমার দাদি, মাঝখানে আমার ছোট ভাই শুয়ে থাকে। আমরা শুয়ে দিয়েছি, হঠাৎ করে রাত্রেবেলা আমি ওর শব্দ শুনি, ওর চিৎকার দিছে, ওর চিৎকারের শব্দ শুনে আমরা সবাই ঘুম থেকে হুড়মুড়ে উঠি, উঠে লাইট জ্বালাই, লাইট জ্বালাই দেখি ওর আমাদের যে মেন দরজার সামনে শুয়ে আছে। দরজার সামনে শুয়ে থাকার পরে আব্বু ওর দিকে শুনি কি হলো, ও বলতেছে জানি না কে আমার পাও ধরে টাইম না আনলো, আমি তো কিছু বলতে পারি না, এখন আপনার এখানে আসার পরে চিৎকার করি, চিৎকার করে আমি আপনাদেরকে ডাকবে। আব্বু ওটা ধরলো, ধরে উঠাইলো, উঠানোর পর ওই দিনের মানে ওরে আমরা গোলাতে ঘুমাতে পারিনি। তো আমরা মনে করেন যে প্রায় সারা জাগনা ছিল। তারপর কয়েকদিন পরে আমার ছোট ভাই যে ছিল সে মারা যায়, মারা যাওয়ার পরে আপনার ইয়ে করি আমার ছোট ভাইটা আপনার ছিল বলতে মানে ও আরো মারা গেছে 7 বছর বয়সে, ওর 5 বছর বয়সে আমার সাথে খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে ও দেখে যে কে যেন ওর একদম উপর থেকে আসার দিচ্ছে, ওর পায়ের উপরে কে যেন ইট পাকা দিছে। তো আমরা এটা নিয়ে প্রায় অনেক ডাক্তার দেখেছি, অনেক কিছু করছি, বাট এটার কোন রোগ ধরা পড়ে নাই। তো লাস্টের দিক দিয়ে এটা রোগ ধরা বসে ওর ক্যান্সার ছিল। তো এই রোগ ধরা পড়ার পরে ওর লাস্ট স্টেজ ক্যান্সার, তো এটার কোন চিকিৎসা করতে পারলাম না। তো তো এই ছিল আমার ঘটনা। তো আশা করি আপনাদের যদি কথা সিলেক্ট হয় অবশ্যই বলবেন। আর এর চেয়েও আমার থেকে এটা মনে করি যে ছিন্নভিন্ন মানে এটা একই জিনিস, মানে এটা কোনো ক্ষতি করে নাই, বাট এটা হয়েছে দেখে এটা বললাম। আমার নিজের সাথে অনেক ঘটনা ঘটছে, আমার আব্বুর সাথে ঘটনা আছে, আমার নিজের সাথে 2-3 ঘটনা ঘটছে। 2021-22 সালে আমার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আমার এখনো মনে হইলে আমার ভয় হয়। যদি আপনি আমার ঘটনাটা সিলেক্ট হয় ইনশাল্লাহ আমি ওইটাও শেয়ার করবো। আমি ভয়েস মেলটা আমি ঠিকভাবে দিতে পারছি কিনা জানি, যদি আমার ভুল ত্রুটি হয় ভাই আপনার কাছে বিনীত অনুরোধ এটা ক্ষমা শুধু দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।
ইউটিউব থেকে ডাউনলোড করে ঘটনাগুলো শোনার চেষ্টা করি। তো আমি নোয়াখালী জেলা থেকে বলছি, আমি সবসময় আপনার ঘটনাগুলো শুনি। আমার নাম ফারজানা। আজকে আমি আমার আপন ছোট বোনের সাথে ঘটা কিছু ছোট ছোট ঘটনা বলবো। ঘটনাগুলো অত বড় নয়, কিছু ছোট ছোট ঘটনা, যদি অডিয়েন্সের কাছে সবাই শোনে তাহলে খুশি হব। যদি ঘটনাটা সিলেক্টেড হয় এই আর কি। তো ঘটনায় যাওয়া যাক ভাইয়া। ঘটনাটা ঘটেছে আমার আপন ছোট বোনের সাথে। তো ওর বিয়ে পালিয়ে বিয়ে করছিল, তো ওর হাজবেন্ড ওকে নিয়ে ওর নানাসের বাড়িতে রাখছিল 2-1 মাস। তো ঘটনাগুলো ঘটনাটা ওখানেই ঘটে। তো ওর ননাস আর ননাসের 3 ছেলে আর ননাসের হাজবেন্ড আর ও, ওর হাজবেন্ড ঢাকায় কাজ করে, তো ওর হাজবেন্ড ওকে ওখানে রেখে চলে যায়। তো ওর ননাসের ছেলে 3 বয়স খুবই কম, একটা 10 বছর আর একটা 8 বছর আর একটা 7 বছর। তো ওরকম আর কি সবাই ছোট ছোট। তো একদিন হয় এমন, মানে ওনাদের টিনের ঘর ছিল, একদিন ওর ননা এসে ওনার বাপের বাড়িতে গেছে, মানে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে গেছে ওনার হাজবেন্ড সহ। তো ঘরে শুধু আমার বোন আর হচ্ছে ওর ননাসের 3 ছেলে ছিল। তো বাচ্চাগুলা সামনের রুমে ঘুমাইছে, ও পিছনের রুমটাতে ঘুমাইছে। এও ঘুমাইতে ঘুমাইতে প্রায় 11 পর হয়েছে, ঘুমাইতেছিল। পরে ও শীতকাল ছিল, তখন জানালা টানালা সব বন্ধ করে ঘুমাইছে। হঠাৎ করে মানে 5-10 মিনিট পরে হঠাৎ করে দেখে ঠান্ডা বাতাস আসতেছে, যেহেতু শীতকাল আসছিল। পরে ও চোখ খুলে দেখে যে মানে জানালা গুলো খোলা, অবাক হয়ে যাচ্ছে, জানালা বন্ধ করে রাখছে এখন জানালা খোলা। পরে ও ভাবলো মনে হয় ও মনের ভুল ভেবে ও জানালা গুলো আবার বন্ধ করে দিচ্ছে। 5-10 মিনিট পরে হঠাৎ করে দেখে যে জানালা গুলো আবার খুলে গেছে। এবারও ভয় পেয়ে গেছে, জানালা গুলো কিভাবে মানে খুলে গেছে। পরে ও কি করছে, অনেক ভয় ভয় জানালা সবগুলো বন্ধ করে দিচ্ছে। এবার তো ওর ঘুম আসতেছে না, এপাশে বসে করতেছে, ভয় পাইছে অনেকটা। পরে হঠাৎ করে দরজার মধ্যে কে টোকা দিছে। টোকা দেওয়ার পরে ও যখন বলল যে কে, তখন দরজার উপর থেকে ওর পাশের ঘরের মানে ওর ননাসের একজন চাষি শাশুড়ি বলতেছে যে দরজা খোল, আমি তোর ননাসের সাথে কথা বলবো, রফিকের বউ দরজা খোল, রফিকের বউ দরজা খোল 2-3 বলতেছিল। পরে ও বলতেছে না, আমার ননাস তখন নাই, উনি ওনার বাপের বাড়িতে গেছে, কাল সকাল যখন আসবে তখন আপনি কথা বলেন। তো দরজার পাশ থেকে বলতেছে যে না তুই এখন দরজা খোল, তোর সাথে কথা আছে। তো যেহেতু শীতকাল ছিল বলতেছে যে না এখন আমি উঠতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, আপনি সকালবেলা আসেন তো সকালবেলা কথা হবে। পরে ও আর দরজা খোলে না, পরে সারা রাত হঠাৎ করে দেখে যে সারা রাত ঘরের সামনে বিড়াল কান্না করতেছে, বিড়াল কান্না করতেছে সারা রাত। তো এভাবে ও ভয় পেয়ে গেছে অনেক, ও সারা রাত আর ঘুম হয় নাই, আল্লাহ আল্লাহ করতেছিল, দোয়া কালাম পড়তেছিল। পরে সকাল হয়ে যায়, সবকিছু নর্মাল। ওর নানা শ্বশুর আসে পরে দুই তিন দিন পরে, ওর ওই চাচি শাশুড়ি মানে ওর নানা চাচি শাশুড়ি যিনি, ওনাকে আর কি আমার ছোট বোন ওনাকে জিজ্ঞেস করতেছিল যে চাচি আপনি কি পরশু দিন রাত্রে আমাদের বাড়িতে গেছিলেন, আমাদের ঘরে গেছিলেন আপনার সাথে কথা বলার জন্য, আপনি যে দরজায় নক করছিলেন। উনি বলছিল কি তুই কি পাগল হিসস, আমি কখন গেলাম তোদের কাছে, আমি তো জানি ও গেছে, আর আমি কোনো দরকার হলে আমি এত রাতে তোদের ঘরে কেন যাবো, আমি তো 10টা বাজে ঘুমিয়ে পড়ি। এই কথা শোনার পরে ভাইয়া আমার বোন মানে ভীষণ ভয় পেয়ে গেছিল এই আর কি। তারপর সাথে আর কিছু ঘটনা, এটা হচ্ছে প্রথম ঘটনা। পরে এবার আসি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা খুশোর সাথে, একদিন ওর ননাসের বাড়িতে মানে মাগরিবের টাইমে, মাগরিবের পরে আর কি, মানে মাগরিবের আগে আগে, এখন আজান দেয় নাই এমন টাইমে, ওর যে গ্রামে যেমন থাকে আর কি হাঁস মুরগি, ওর ননাসের কিছু ছিল ওগুলো, ওগুলো খাবার টাবার দিতেছে উঠানোর মধ্যে ও দাঁড়া আছে। হঠাৎ করে দেখে ওদের পাশের ঘরের একটা মহিলা মানে হসবেন্ডি প্রেগনেন্ট নেক্সট উইক পড়া, তো উনি দূর থেকে ওকে ডাকতেছিল, দূরে একটা তাল গাছ আছে কিছু দূর থেকে ওকে ডাকতেছিল, হাইসে হাইসে ডাকতেছিল। পরে ও বলতেছে যে এখন মাগরিব টাইম হয় হয় আজান, এখনো দিবে দিবে এমন টাইম। পরে ও বলতেছে উনি কেন আমাকে ডাকতেছে দেখি। পরে ও মানে হাত দিয়ে ডাকতেছে, ইশারা করে ডাকতেছে, আবার মানে এমনি হাত দিয়ে ইশারা করে হাসতেছে, বারবার এমনি মাথা দিয়ে ডাকতেছে। পরে ও যাইতেছে মানে 10-12 কদম যাওয়ার পরে ও দেখতেছে যে ও যত সামনে যায় মানে ওইটা তত পিছনে যায়, ঠিক আছে, ওইটা তত পিছনে যায়। পিছনে যাওয়ার পরে ও কি করছে মানে হঠাৎ করে ওর পায়ের দিকে খেয়াল করতেছে, পা উল্টা, ও যত সামনে যায় ওইটা তত পিছনে যায়। এটা দেখে মানে ওর আর বুঝতে কোনো কিছু বাকি রাখে না, ও এক দৌড়ে আয়সা দরজা বন্ধ করে দিছে ঘরের মধ্যে। এই আর কি ভাইয়া ঘটনা। আর তৃতীয় আরেকটা ঘটনা ঘটে, কিছুদিন পর ওর হাজবেন্ড আসে বাড়ির মধ্যে, তো ওর হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। পরে ও ওয়াশরুম মানে যেহেতু গ্রাম মানে ওয়াশরুমটা বাইরে ছিল, তো ওয়াশরুমে গেছে রাতে প্রায় 11টার দিকে ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে যাওয়ার পরে হঠাৎ করে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে হঠাৎ করে ওর সামনে দিয়ে মানে একটা বাতাস গেছে আর কি, গরম বাতাস গেছে। ও যেভাবে বললো, যাওয়ার পরে ওর মানে আর কোন হুশ নাই, ও ওই মানে যেদিকে ওরে যাইতে মানে বাতাস যেদিকে ও ওইদিকে চলে যাইতেছে, এভাবে 5-6 কদম চলে এসো, ওর কোন হুশ নাই। হঠাৎ করে ওর হাজবেন্ড ওর পিছন থেকে গায়ের মধ্যে এরকম ধসতারে হুশ আসছে, তো বলতেছে তুমি ওইদিকে কেন যাও। ও বলতেছে আমি ওইদিকে কেন যাও, আমি তো নিজেও জানি না, মানে ওর হাজবেন্ড যখন ওকে ধরছে তখন ওর হুশ আসছে আর কি, না হলে মানে ও ওই মানে যেদিক থেকে বাতাস আসছে ওইদিকে চলে যাইতেছে এই আর কি। এভাবে ওর সাথে কিছু ঘটনা ঘটে। এরপরে একদিন ও ওর হাজবেন্ডের সাথে গেছে মার্কেটে গেছিল, তো যেতে যেতে ওদের প্রায় মার্কেট করতে করতে ধরেন আপনার 11-12টা বাজে গেছে। তখন ওদের আবার কথা ছিল মার্কেট টার্কেট করে ওর এক খালা শাশুড়ির বাড়িতে যাবে ওদের এলাকার পাশে। তারপরে ওর খালা শাশুড়ির বাড়ি যেখানে, ওখানে ধরেন মানে যেখান দিয়ে বাড়ি ঘর, ওই ঘরের আগে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানটা পার করে মানে কবরস্থানের পাশে রাস্তাটা আছে, রাস্তাটা ক্রস করে তারপর সে আপনার ঘর। পরে প্রায় যেহেতু রাত 11-12টা বেজে গেছে, তো ও আর ওর হাজবেন্ড যাইতেছে যাইতেছে খালা শাশুড়ির বাড়িতে, ওদের দাওয়াত দিছে ওখানে। পরে ও যাইতেছে যাইতেছে কবরস্থানের পাশে যাওয়ার পথে 2-1 কদম যাওয়ার পরে এবার হঠাৎ করে দেখতেছে যে সামনে দিয়ে ওর খালা শাশুড়ি, ঠিক আছে, ওর খালা শাশুড়ি আসতেছে। পরে এইটা দেখে তো ওর হাজবেন্ড বলতেছে যে আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? কি অবস্থা টবস্থা? মানে কথার বাড়তি বলতেছে, বারবার খালার সাথে মানে খালার সাথে কথা বলতেছে দূর থেকে, কিন্তু মানে খালা কোনো কথা বলে না বা কোনো রেসপন্স করে না, মানে খালা দাঁড়ায় আছে। পরে কিছু দূর মানে খালা যখন খালার কাছাকাছি চলে আসছে, তো মানে প্রায় তিন চার হাত দূর থেকে মানে ওরা আর ওই ওনার খালা, পরে মানে ওর কোনো কথা বলো না, শুধু মানে চোখ বড় বড় করে রাগান্বিত ভাবে মানে ওদের দিকে তাকায় আছে। পরে ওর হাজবেন্ড বলতেছে যে কি হয়েছে খালা, আপনার এভাবে তাকায় আছেন কেন? মানে পরে আমার বোন মানে একটু সন্দেহ হয়, মানে আমার বোন মানে কি বলবে, বুঝে গেছে মানে এটা যে ওর খালা না। তো ওর হাজবেন্ডকে মানে ধরে রাখতে, ওর হাজবেন্ড মানে বুঝে না, ওর হাজবেন্ডকে হাতের মধ্যে চিমটি কাটতেছে, কিন্তু ওর হাজবেন্ড কিছু বুঝতেছে না। পরে আমার বোন ভীষণ ভয় পেয়ে গেছে, এবং ও মানে তখন ওর চূড়া কালাম কিছুই মুখে দিয়ে আসতেছে না, আর দেখতেছে ওইটার পা দুইটা উল্টা, বা ওর হাজবেন্ডও দেখতেছে এখন ওর মুখে দিয়ে কোনো চূড়া আসতেছে না, যে একটা দোয়া কালাম চূড়া, মানে এত প্রচন্ড ভয় পাইতেছে। পরবর্তীতে ও মানে আল্লাহু আকবর বলে অনেক কষ্ট আল্লাহু আকবর বলছে, জোরে চিৎকার দিছে আল্লাহু আকবর, এটা বলছে আর মুখে দিয়ে কিছু আসে না। আর পিছন দিয়ে দেখতেছে ওর খালা হঠাৎ করে লাইট মারছে আসতেছে, এমন টাইমে আল্লাহু আকবর বলার সাথে ওই জিনিসটা মানে একটা কালো বিড়াল হয়ে গেছে, সাথে সাথে কালো বিড়াল হয়ে এক লাফে কবরের ভিতরে ঢুকে গেছে। মানে এটা দেখে আমার বোন মানে সাথে সাথে ওখানে মানে সেন্সলেস হয়ে গেছে আর কি। এই হচ্ছে ঘটনা। এরপরে ভাইয়া আরেকটা ঘটনা ঘটছে আমার বোনের সাথে। বর্তমানে সে কুমিল্লা থাকে, তো কুমিল্লা ও একটা বাসা নিছে, তো ও বাসা যখন একটা নিছে, তো এটা আর কি টিন সেটের বাসা, তো বাসা যখন নিছে তো বাসাটা একদম কবরস্থানের পাশে, মানে যখন বাসাটা নিছে তখন ওইটা খেয়াল করে না, ঠিক আছে? একদম বাসা আর কবরস্থান একদম পাশাপাশি, শুধু ওর যে রুমটা ওর রুমের সাথে কবরস্থান, শুধু একটা দেয়াল, দেয়ালের ওই পাশে কবরস্থান, দেয়ালের এই পাশে ওর রুম আর কি, রুমের দেয়ালটা। তো অ্যাডভান্স জাজমেন্ট করে ওখানে যখন চলে গেছে, মানে ওর হচ্ছে কোনো সমস্যা হয় না, থাকতে থাকতে কোনো সমস্যা না, তো একদিন দুই দিন তিন দিন ওর কোনো প্রবলেম নাই। তো তিন দিনের দিন দেখতেছে ও যখন মানে চোখ বন্ধ করে, ও দেখে আমার ওর মাথার মানে পাশে কেউ বসে আছে, বা হচ্ছে ওর সাইডে কেউ বসে আছে, এরকম মনে হয় সারাক্ষণ সারা রাত বিড়াল কান্নাকাটি করে, এভাবে মানে ওর এরকম হয়, মানে অনেক সমস্যা হয়। আর হচ্ছে ও দোয়া কালাম পড়লে তারপর গাটা হালকা হয়, এরপর থেকেও অ্যাডভান্স যেহেতু করে ফেলছে, ও মানে কি বলবো, টানা এক মাস ও সুরা কারাতে ওলা চালা চালা ঘুমাইতো, না হলে ওর এরকম প্রবলেম হইতো। পরে ওই বাসাটা ছেড়ে দেয়। এরপরে আরেকদিন এমন হয়েছে, ও খুব ভোরবেলা একদিন প্রায় 4-5টার দিকে আজান এখনো দেয়নি মনে হয়, মানে আজানের 5-10 মিনিট আগেও বের হয়েছে, মানে হাঁটাহাঁটি করার জন্য আর কি বের হয়েছে, মানে তখন দেখে রাস্তায় কোনো পাশে কোনো মানুষ নেই। পরে ও হাঁটতেছে, পরে হঠাৎ করে দেখতেছে যে মানে নূপুরের আওয়াজ হইতেছে, ঠিক আছে? নূপুরের আওয়াজ হইতেছে চারদিক থেকে, তারপরে হাসির আওয়াজ হইতেছে আর নূপুরের আওয়াজ হইতেছে। পরে মানে কোন আশেপাশে কোনো মানুষ নাই, আর কুয়াশা মানে অনেক বেশি কুয়াশা ছিল, শীতকাল ছিল, আর কোনো মানুষ দেখানো, মানে 2-4 কিলোমিটার কোনো মানুষ দেখানো না। আর ও হাঁটতেছে কিন্তু ওর পথ শেষ হইতেছে না, মানে এগুলো দেখার পর বাসায় চলে আসবে, কিন্তু ওর মানে পথ শেষ হইতেছে না। প্রায় ও 5-10 মিনিট হাঁটছিল, কিন্তু মানে যেখানে 1 মিনিটের রাস্তা সেখানে ও মানে 5-10 মিনিট করে হাঁটতেছে, কিন্তু ওর হাঁটা মানে রাস্তায় শেষ হয় না। পরে হঠাৎ করে ফজর আজান দিয়ে দিছে, দেওয়ার পরে মানে কি বলবো, পরে মানে সবকিছু মানে সব ঠিক হয়ে গেছে, সব রাস্তা রাস্তা দেখা যাইতেছে, সবকিছু এক মিনিটে উধাও হইতেছে, হয়ে গেছে এ আর কি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা, এটা আমার ছোট বোনের সাথে ঘটা কিছু ঘটনা। তো ওর আর কোনো সমস্যা হয় না, তবে ও এইসব অলৌকিক জিনিস অনেক সময় মানে দেখে। ও মানে এক হুজুরকে দেখাচ্ছে, উনি বলতেছে যে ওর তুলা রাশি, তাই এগুলো বেশি অনুভব করতে পারে আর কি, এই আর কি রাসেল ভাই। আরো কিছু ঘটনা আছে আমার শাশুড়ির সাথে ঘটা ছোট ছোট ঘটনা, আমাদের বাড়িতে পরবর্তীতে পাঠাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
আর
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা বিদায় নিচ্ছি, ফিরে আসব খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।